Boot FM. The night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. Shunchen shob shomoy beautiful day point to FM. Ami rastrashi shathe amar shathe royechen Masum bhai ebong amader ajker otithira apnader shobai ke shagoto janacchi Boot FM e. Ar shei sathe apnaderke janiye rakhi je last amader je episode she episode ta onek interesting er episode chilo apnara ja bolechen shei onujayi. And thank you very much amader shonge thakar jonno. Asha korchi je ekhon theke regular jara jara shunen তারা সবাই আমাদের এরকম ফিডব্যাক জানাবেন যে কেমন লাগছে আমাদের প্রতিটি এপিসোড, সবসময় যদি আপনারা জানান। তো আমি প্রথমে একটু নিয়মকানুন গুলো বলে দিই আজকের এপিসোডের। আজকের এপিসোডটি আমি বলি যে খুবই 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 স্পেশাল একটা এপিসোড আজকে, বিকজ আজকে আপনাদের সমস্ত পছন্দের মানুষগুলো আছে এবং সেই পছন্দের মানুষগুলো কারা সেটা জানতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে হচ্ছে আপনাকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ভিজিট করতে হবে। তার আগে জানি আমাদের SMS করতে হলে আপনাদের কি করতে হবে। আপনি যদি SMS করতে চান আমাকে তাহলে SMS করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার স্টোরি আমরা শেয়ার করি। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর 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 পরিমাণের অডিও ক্লিপ আমাদের কাছে আসছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আর যারা হচ্ছে আমাদের স্টুডিওতে আসতে চান তাদের জন্য অনেক অনেক অগ্রিম ধন্যবাদ, কারণ আমরা সবচেয়ে বেশি চাই যে আপনারা স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করেন। যারা স্টুডিওতে আসেন তারা কেন আসেন? বেসিক্যালি তারা আসেন কিন্তু আপনাদের ভালোবাসার কারণে, কারণ এখানে আসলে যে পরিমাণ ভালোবাসা মানুষের পাওয়া যায়, যে পরিমাণ ভালোবাসায় সিক্ত হন এক একজন গেস্ট, আবারও তিনি ফিরে ফিরে আসেন। আপনারা দেখেছেন যে যারা যারা রেগুলার যারা অনেকেই আছেন যে যারা একবার এসছেন তারা আবারও আসতে চান। সো আপনি একবার এসে এই এক্সপিরিয়েন্সটা নিতেই পারেন। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ঘটনায় যাব। তার আগে আমি বলে দিই আমাদের ফেসবুকের লিঙ্কগুলো, আমি www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.fasl, যেখানে কিছুক্ষণের মধ্যে আমরা একটা ভিডিও পোস্ট করব। সো একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন আমাদের ভিডিওটা। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। এবং প্রথম অতিথি আপনাদের অতি পরিচিত এবং অত্যন্ত পছন্দের, যতবার আসছেন ততবারই আপনারা পছন্দ করেছেন অনেক বেশি, আমাদের ডক্টর আলিফ। তিনি দারুণ একটা ঘটনা দিয়ে শুরু করবেন আজকের এই এপিসোডটি। তো গতদিন ছিল স্পেশাল এপিসোড, আজকের এপিসোডটিকে আমরা চাই আরও স্পেশাল করতে, আগামী এপিসোড আরও স্পেশাল হতে পারে যদি আপনি আসেন। সো চলুন আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন, আমার ঘটনা আজকে রাত জেগেই শুনবেন। রাসেল ভাই অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায়
২০১১ থেকে ২০১৭,
অনেকদিন। আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন এটাই আছে, এটাই চাই আমরা সবসময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, আজকে যে ঘটনা শেয়ার করবো সবার জন্য, আসলে রাসেল ভাই সবার জন্যই তো ঘটনা নিয়ে আসে, নিজের জন্য তো নিয়ে আসে। তো প্রথম যে ঘটনাটা বলবো সেটা দিনাজপুরের একটি ঘটনা। আর এখানে একজন লোক আছে যিনি দলিল লেখে, তার এই দলিল লেখার অভ্যাসটা অনেক আগের থেকে, অভ্যাসটা মানে এই চাকরি করেন পেশাটা অনেকদিন আগের থেকে, যে ওনার বাবা ছিলেন উনিও দলিল লেখতেন, টাইপরাইটার দিন উনিও একই কাজ করেন আর কি। তো আজ থেকে প্রায় অনেকদিন আগের কথা, ওনার কথা মতো যে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না আমার কাছে কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটি দোকান কেনে, সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখত, কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতেন নিজের দোকানটা। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে হচ্ছে যে টস খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটার দোকানের দাম ম্যাক্সিমাম 50-60 হাজার টাকা। তো সে খুব বোকা বনে গেল যে তোমাকে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানদার দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে, আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দোকান খোলা বা শুরু থেকে থাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়, তো এত দিয়ে এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না, তো আগে আগে বাসটা ধরবার জন্য সে 7:30-8টার মধ্যে চলে যেত। তো নর্মালি 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত, কিন্তু উনি কেন জানি যেদিন ঘটনার কথা বলবো আছে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল, এটা হচ্ছে আসল কথা, দোকানটা বন্ধ করতে চাচ্ছিল না। কেন বন্ধ করতে চাচ্ছিল না এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি এই দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা করে, 9টা বেজে গেছে, নর্মালি 9:30-10টার মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওই দিন 11:00 বেজে গেছে, 11:00 1982 অনেক রাত। তো 11:00 পরে উনি দোকানেই বসেছিলেন, হঠাৎ করে দুজন লোক তার কাছে এসে জিজ্ঞেস করে আপনি কি দলিল লেখেন। তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই তিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে, এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে, এত ব্যথা। ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়।
খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবেন সবাই মধ্যে।
তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে।
আচ্ছা,
ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বন্ধ ঘর বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবেন আপনি। উনি এক্স্যাক্টলি সেটাই দেখছিলেন, কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না, মোস্ট ইম্পর্টেন্ট কথা, শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান রাসেল ভাই, টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চুক্কা চুক্কা খাড়া খাড়া তার শরীরের পিঠের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না তার হাতের কোনো বডি, হাতের কোনো মানে অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টসই নাড়াতে পারছিল না, রাদার দেন সেন্সর, সেন্সাই কাজ করছিল। ইভেন যে সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের।
আচ্ছা,
তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও একটা সময় সে চিন্তা করে থাকে, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি, রাতের বেলা তো অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই, ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন।
আচ্ছা,
উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁট নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছে না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মাঝে ভাঙা রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা মানে ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন, উনি কিছু বলার সাহস, মানে সাহস তো পরের কথা, উনি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠল, দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে।
আচ্ছা,
বলছেও না যে কোথায়, বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8টা 8-10টা আঙ্গুল আছে।
আচ্ছা,
আর আমাদের একজন লোক আছে ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায় কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বুঝে যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ।
আচ্ছা,
তিলাওয়াতটা চলতে থাকে রাসেল ভাই, অনেকক্ষণ চলতে থাকে, নন স্টপ চলতে থাকে। তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে, ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে মানে পানির সব পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করে যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ করে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি,
আচ্ছা,
আর হাতের পাশে অনেকগুলো বাঁশ।
ওকে,
মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা। সে ব্যথাও পাচ্ছে, তো ইম্পর্টেন্ট কথা সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করেন? মাথাটা নিচু করে
সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে
উপরে। তো আপনি আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে উঠে একটু উঠে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে একটি আরেকটি দেহ, এটা একটা কবর এবং এটা একটা লাশ। মজার বিষয়, লাশ এত নরম কেন? না, সবাই একটু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, লাশ এত নরম কেন? তো কবরের ভিতরে ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ, তারা সবাই কেন এসছে এখানে? তো সে জিজ্ঞেস করতে থাকে, আমি 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 এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে, আপনি লাশ চুরি করতে আসেন, ওরা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে, আমি আমার ঘুমই এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5-6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল, বলছিলাম তার ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে তার শরীরের উপর মাটি পড়ার কারণে, লোকগুলো আসে হচ্ছে ওই কবরটার মধ্যে মাটি দেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসে ওনাকে পায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়, ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। লোকটাকে সবকিছু বলে এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল।
এই কবরটা কতদিনের পুরনো? 5-6 দিন আগে
রাসেল ভাই, 5-6 দিন আগে পুরনো। এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল, ছেলে তো ছাড় যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে, বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা? তখন সে বলে, আমি মানিকগঞ্জে ছিলাম, কিভাবে ছিলাম সেটা তোদেরকে নাই বলি।
আচ্ছা,
তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে, ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়ত, পড়া শেষ করে একটা জায়গায় চাকরি করতো। তো আরেকটা কথা রাসেল ভাই, এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা, উনি যখন উঠে তার ওনার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল।
আচ্ছা,
একটা কাটা আঙ্গুল ছিটানো ছিল। ওঠার পরে উনি ওই লোকটার হাত ধরে যে উঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, উনি জিনিসটা ওভারলুক করে যায়, কিন্তু জিনিসটা ওনার মাথায় থেকে যায় যে আমি এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো রাসেল ভাই 5-6 দিন আগের কবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ, তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ওই দিনে ওই কবরটা দেওয়া হয় রাসেল ভাই। তো প্রায় 1 মাস রাসেল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। অকেজো হয়ে যায় মানে কি, সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তো চালানোর দরকার নেই, সে কি করে? ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মাস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না রাসেল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর আসলে কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে যায়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত, ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছিল, তার চারটা আঙ্গুল আটটা আঙ্গুল খোয়া পড়ে।
ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙুল গুলো কাঁচা আঙুল গুলো ছিটানো ছিল, একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাঁটা আঙুল ছিটানো,
কেটে কাঁটা আঙুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক আট মাস পরে তার ছেলের সাথে।
মানে
এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে না।
মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা, যে এটা হচ্ছে যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে এরকম একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি
এবং শরীর মাটির উপর, শরীরের উপর মাটি পড়ে আছে,
শরীরের উপরে মাটি পড়ে আছে, উপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আমার খেয়াল করি যে আমার হাতে আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল
ছড়ানো, আমি চিন্তা করে হয়তো আসলে ঘটনাটা বলে দিচ্ছি, যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো সবাই আসলে জিনিসটা।
মানে কবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশের নিচে একটা কাটা আঙুল, আপনি যদি হঠাৎ করে আপনার বাথরুমে গিয়ে দেখেন আপনার বেসিনের মধ্যে একটা কাটা আঙুল, বা আপনি যদি এমনিতে ঘরে এমনি অসাবধানে পা ফেলতে গিয়ে দেখেন যে একটা কাটা আঙুল পড়ে আছে ঘরের মধ্যে, কেমন লাগবে আপনার? মানে আপনি এইটা আমাকে একটু জানান যে কেমন লাগবে। যদি মনে হয় যে না এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কাটা আঙুল আর চুইংগামের র্যাপার একই জিনিস, তাহলে অন্য ব্যাপার, বাট কেমন লাগবে?
আমি ওই যে আপনার বললাম যে রাসেল ভাই অন্ধকার ঘরের ভিতরে সাত দিন, আমি চিন্তা করছি যে রাসেল ভাই সাত দিন একটা ঘরে আলো নাই, বাতাস নাই, না খাওয়া, আমি যখন ঘুম থেকে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি অন্ধকারে দেখছি, মানে পাঁচ ছয় দিন আমি কবরের ভেতরে আছি,
অক্সিজেন
উইদাউট খাওয়া, অক্সিজেন নাই, গন্ধ, বাঁশের গন্ধ, মানে আপনি সার্ভাইভ করেন। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, তার এই কয়েকদিনে কোনো ধরনের মানে ওই কয়েকদিন তার প্রচন্ড ঠান্ডা লাগে ওই জায়গাটা, এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কিন্তু রাসেল ভাই এই ঘটনাটা আমাকেই তিনি বলেছেন, আজকে বলার পর ওনার পরিবারের সবাই শুনছে কিনা আমি জানি না, কিন্তু ওনার পরিবারের কেউ কিছু এই কথা জানা না, আর এই ঘটনা এখনো জানা না। আমি হয়তো এখানে শেয়ার করছি, কিন্তু তার পরিবারের কেউ ঘটনা এখনো পর্যন্ত জানা না।
আমি দেখে নেই একটু কেমন লেগেছে। আপনাদের শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন এবং তিনি নরসিংহ থেকে লিখেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ডিওএইচএস থেকে। আচ্ছা, এগুলো অনেক আগের এসএমএস, আমরা একটু রিফ্রেশ করে নিই। তো আমাদের যারা আমাদের সাথে এসএমএস করছেন তাদেরকে আমি একটু বলি যে আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে সরাসরি আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপে আপনি জানতে পারেন যে আপনার মানে আপনার ঘটনাটি। আমি খুবই চাইবো যারা আপনারা পারবেন, যারা স্পেশালি ঢাকায় থাকেন, তারা সরাসরি স্টুডিওতে সেই ঘটনা শেয়ার করবেন, সেটা আমি আশা করবো আর কি। কারণ এখানে যারা আসেন তাদেরকে, তারা সবসময় সবচাইতে বেশি স্পেশাল, এবং আমার কাছে সেটা মনে হয় যারা ঘটনা পাঠান তারা সবাই তো অবশ্যই, বাট তারা অনেক স্পেশাল, কারণ তারা সবচাইতে বেশি বড় কষ্টটা করেন, এখানে এসে ঘটনাটা শেয়ার করেন, এবং তারপরে যদি ভালো হয় তাহলে মানুষের ভালোবাসা তো প্রচুর আছে, বাট যদি খারাপ হয় তাহলেও দেখা যায় যে মানে কষ্ট করে এসে তারাই খারাপ কথাটা শোনেন, এরপরেও তারা এখানে আসেন। সো উই আর ভেরি হ্যাপি যে আপনারা এরপরেও আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী গেস্টের কাছে যাবো, আমাদের ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে, আমরা পরবর্তী গেস্টের কাছে যাবো এবং তার ঘটনা শুনবো। এবং আমাদের যিনি এখন আমাদের ঘটনা শোনাবেন তিনি হচ্ছেন আফরান ভাই, তিনিও রেগুলার আমাদের মাঝে মাঝে আসেন এবং তিনি চমৎকার ঘটনা শেয়ার করেন। আজকেও তিনি একটা ঘটনা শেয়ার করবেন, আমরা তার ঘটনায় যাবো। জি আফরান ভাই, আসসালামু আলাইকুম, আপনার ঘটনা যাই আমরা।
ওয়ালাইকুম আসসালাম, রাসেল ভাই ভালো আছেন নিশ্চয়ই, আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে শরীরটা বেশ অসুস্থ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, যে হয়তো বা অসুস্থতার কারণে ওভাবে বলতে পারবো না। তারপরেও মানে চেষ্টা করছি আর কি। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে CNDF এজেন্ট হিসাবে কাজ করেন। ওখানে ওনার বাড়ি নোয়াখালী চৌমুহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান, তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর তিনটা সন্তানই কন্যা সন্তান হয়, এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা মানে আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে, তখন ওমানে যখন মাস্কটে থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত মাঝে মাঝে, মানে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে মানে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে ত্রয়োদশ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক মানে স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আরেকটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, আরেকটা কারণে খুব কুখ্যাত। সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ড এর মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে উনি চেষ্টা দুর্বৃত্ত করেছেন কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ, তো উনি বললেন যে উনি আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যার সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে তার পরিচয় হয়, ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বলেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন, এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে মানে সরকারি বেশ কিছু মানে সমস্যার সৃষ্টি হয়, সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকলেও, ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলে তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি প্রায় দেড় বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে ওনার তো তিনটা সন্তান ছিল, তিনটা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে মানে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন, কারণ তার বাসার সাথেই পুকুর। বলছে না আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাবো। অনেকে নিষেধ সত্ত্বেও মানে সে পুকুরে গোসল করতে যায়, কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ এদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা তিনেক পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না, শেষ পর্যন্ত পুকুরে যে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, মানে একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সেই 6 মাসের সময় হঠাৎ মানে ওনার যিনি মেজ সন্তান, যে মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ঠিক ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয় সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না, সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মানে মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি মানে কোন কোন অঞ্চলে হয়তো বা শুনেছেন এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছু মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় দশ মাসের মতো বয়স হয়ে যায়, উনি শিখ দেবের মুখে বলেছেন যখন ঠিক দশ মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে রাত জানালা তো যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে এরকম কোন কারণ এটা হচ্ছে আর কি। তো প্রথমে এক দুই দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে, উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখছেন যে না কিছুই দেখা যায় না। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন বা এটা আবারও লাইট দিয়ে দেখলেন কিন্তু কিছুই দেখা যায় না, এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন, আসার পথে অনেক রাত হয়ে যায়, রাত হয়ে যায়। ওই সময় মোবাইল ব্যবস্থা তত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না, ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না, তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি এটা বল জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেননি। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞানটান ফেরানো হয়। তো জ্ঞানটান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, এই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে এবং উনি যখনই ওই উঠানে এসেছেন ওই প্রাণীটি ওনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রসেল ভাই ওই ভদ্রলোক এক মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন।
আচ্ছা,
এক মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধ গোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন, তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল, উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি, কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কেজন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর এরকম প্রায় এক মাস চলে, ঠিক বাচ্চার বয়স যখন প্রায় বারো মাসে পা দিয়ে মানে এখন এক বছর হয়নি, বারো মাসের দিকে মানে পা দিয়ে বারো মাস রানিং, তখন উনি তখন ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয় যে একটা বাচ্চার ছায়া দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালেই সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এই জন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে এক বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওই ওনার ওই ছোট মেয়েটা মারা যায়।
আচ্ছা,
তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা
নয়,
একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন তখন উনি খুব মানে বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক, রসেল ভাই এরপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে যে কোম্পানি সরকারের সমস্যা চলে গেছে, তুমি চলে আসো। উনি আবার ওমানে ফিরে যান, ওমানে ফিরে যাওয়ার পর যথারীতি উনি কাজ করা শুরু করলেন। তো একদিন উনি রাতের বেলা হঠাৎ করে মানে দেখছেন তার ওই পুত্র সন্তানটি তার ঘরের মধ্যে এবং সে হেঁটে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করছে। আগে যেরকম ছায়াটা দেখছিলেন ওই যে ঈশ্বর মধ্যে ঠিক মনে হচ্ছে যে ওই ছায়াটি ঠিক ওইভাবেই দৌড়াচ্ছে কিন্তু এটা এখন মানুষের অবয়বে এবং উনি লাইট জ্বালিয়ে দেখছেন যে হ্যাঁ লাইট জ্বালিয়ে এখন তাকে দেখা যাচ্ছে সে ওইটাই তার সন্তান কিন্তু তার যে এক বছর বয়স হয়েছিল ওই এক বছর বয়সে দৌড়াদৌড়ি করার কথা নয় আর সে তো মারা গিয়েছে সে এখানে আসলো কিভাবে। তখন সে সন্তানের কাছে সেই সন্তানটি খেয়াল করলেন যে সন্তানটি খুব বড় বড় চোখ করে বাবার দিকে এগিয়ে আসছে তো উনি এটা দেখে খুব ভয় পেলেন এবং ওই চোখ করে এগিয়ে এসেই হঠাৎ করে তার ডান হাতে প্রচন্ড জোরে কামড় বসিয়ে দেয় এবং কামড় দিয়ে ওনার শরীরের মাংসের একটা একটা অংশের মাংসই ছিঁড়ে নিয়ে চলে যায়। তো উনি প্রচন্ড চিৎকার দেন তার আশেপাশ থেকে রুম থেকে লোকজন চলে আসে এবং লোকজন এসে দেখে সত্যি তার হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থেকে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক সব ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। এরপরে রাসেল ভাই উনি সেই মাস্কট থেকে 200 কিলোমিটার দূরে সেই বাহালা নামক স্থানে উনি যান সেখানে যাওয়ার পরে ওই যেই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছিল যার কাছ থেকে উনি ওই ব্ল্যাক ম্যাজিকের যে তাবিজটা নিয়ে এসেছিল তার সাথে দেখা করেন। তার সাথে দেখা করার পরে উনি এই বিষয়টা খুলে বলেন যে এটা এরকম এরকম হয়েছে তো এরকম এরকম হয়েছে এটা বলার পর এবং ওই বাচ্চাটি কিছু শব্দ উচ্চারণ করেছিল যে শব্দগুলো ওই শব্দগুলো বলেন যে এই শব্দগুলো এরকম উচ্চারণ করেছে তো উনি বলেন যে এই শব্দের অর্থ হচ্ছে যে মেরে ফেলবো খেয়ে ফেলবো সবাইকে শেষ করে দিব ঠিক এরকম কিছু অর্থ ওই শব্দগুলোর অর্থগুলো ছিল। আসলে ভাই একটা জিনিস মানে বলতে আমি স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা চারদিকে উঁচু দেয়াল করা এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে গরু ঢুকতে না পারে কবরস্থানে এবং ওখানে মানে পরিচিত মানে ওখানে স্থানীয় ভাবে সবাই জানে যে ওই কবরস্থান গুলোতে সাধারণত ওই শিয়াল কুকুর ঢোকে না বা লাশ মানে কেউ ঘুরে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শিয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে এবং ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা এবং তখন ওই রাতটা ছিল প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল অমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসেল ভাই একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে যে অনেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক যখন অনেকের সন্তান হয় না অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে আজকের এই ঘটনা এটার প্রমাণ। তো রাসেল ভাই উনি এখন ভালো আছেন ওনার এখন পুত্র সন্তানও হয়েছে কন্যা সন্তানও হয়েছে ওনার উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন।
আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোলাম কিবরিয়া ফাহিম তিনি ইন্ডিয়ায় গেছেন কোন একটা কাজে সেখান থেকে আমাদেরকে শুনছেন এবং তিনি বাংলাদেশকে মিস করছেন এবং আমাদের সাথেই তিনি আছেন। তিনি লিখেছেন আজকের প্রথম স্টোরিগুলো অসম ফেসবুক থেকে পড়ছি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে দুবাই থেকে শুনছেন আমাদের একজন লিসনার তার নাম তার বলি সাদিক রহমান শুনছি দুবাই থেকে সাদিকুর রহমান তিনি শুনছেন দুবাই থেকে। আমি মেসেজে দেখতে পাচ্ছি অনেকে এরকম লিখছেন প্রীতি আকবর আমি দেখতে পাচ্ছি এখানে আখতার আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন রাজ ইসলাম শাকের রিমঝিম আমাদের সঙ্গে আছেন এস কে কাজী এছাড়াও রয়েছেন দেখতে পাচ্ছি এমডি নাজমুল হক এছাড়াও দেখতে পাচ্ছি আজব আচ্ছা পারভেজ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে রয়েছেন জয় পল আমাদের সঙ্গে আছেন মিন্টু শেখ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে এস এম এস করছেন। রাহাত জয়দেবপুর থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকটা সত্যি অসাধারণ আই লাভ ভূতাফন। ইয়ামি আমাদের সঙ্গে আছেন অনামিকা আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে স্টোরিগুলো তাদের ভালো লাগছে। রিমা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফার্স্ট এবং সেকেন্ড স্টোরি দুটো অসম লাগলো আমাদের সঙ্গে জয় আছেন এবং জয় বলছেন অনেক হ্যাপি বিকজ আজ আমার আচ্ছা আচ্ছা, আমি এই প্রসঙ্গে কথা বলবো না, আপনার পার্সোনাল বা খুব প্রাইভেট যেসব ব্যাপারগুলো সেগুলো ওইখানে শেয়ার না করাই ভালো। ভূত থেকে আমরা সবাই ভয়ের ঘটনা শেয়ার করতে চাই আসলে। আমরা মানে আমি যখন দেখি আমি আমার খুব মানে যাকেই মানে হয় না যে কাউকে যদি জিজ্ঞেস করি যে কি করেন, এই তো টুকটাক লেখালেখি করি, কি লেখেন, এই যে কবিতা টবিতা লিখি, কি বিষয়ে কবিতা লেখেন, প্রেমের কবিতা, ম্যাক্সিমাম বই বাজারে খোঁজেন, যে কোনো জিনিস খোঁজেন, এই রোম্যান্স টোম্যান্স এই সমস্ত কিছু নিয়েই সবকিছু। সেখান থেকে আমি মনে করি যে ভূতেশম যারা শুনেন এবং এই রাতের বেলায় যারা ভূতেশম শুনে ভয় পাচ্ছেন, দে আর ভেরি মাচ স্পেশাল। তো আমার কাছে মনে হয় যে এই সময়টা আমরা এটা সরিয়ে রাখি, আমরা স্পেশাল মানুষ স্পেশাল আলোচনা করি। সো ইউ হ্যাভ টু বি স্পেশাল, রাইট? যদি আপনি আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন রাজশাহী থেকে, রিয়াদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন তিশা বিক্রমপুর থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন হাসান এবং বরিশাল বিএম কলেজ থেকে তিনি আমাদেরকে লিখছেন। হিমেল আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে, এবং তিনি হচ্ছেন বেস্ট হরর শো এভার ইন রেডিও। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন ইভান খান, এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো অস্থির হচ্ছে। সাগর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আসলাম, আমাদের সঙ্গে রয়েছেন সুমন সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি অ্যাডভোকেট মামুন আমাদের সঙ্গে আছেন মহাখালী থেকে, স্টোরিটা সেই রকম। সাদ আমাদের সঙ্গে আছেন ক্যান্টনমেন্ট থেকে, ফার্স্ট স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল, যদি কেউ ফিল করতে পারে তাহলে বুঝতে পারবেন স্টোরিটা কতটা ভয়ঙ্কর। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে মানে এরকম ভাবে মানে এসএমএসটা আপনাকে অনেক মানে ইয়ে ছিল, ভালো ছিল। রুজামান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অপি শেখ আছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদের সাথে রায়হান আছেন খুলনা থেকে, শিলা আমাদের সঙ্গে আছেন, সুমন জ্যাকসন আমাদের সঙ্গে আছেন, নাজমুল নাজিউর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন জামিলুর রেজা নিলয়, আমাদের সঙ্গে আছেন আজমিরা সহ আরও অনেকে। আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের এখানে, জয়েন করুন আমাদের সাথে, আমাদেরকে এস এম এস করুন, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন 40F48 স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, ছবি কিন্তু আপলোড হয়ে গেছে, যেতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/riverfoodte/bhutafam.com/ যেখানে ছবি আপলোড করা হয়েছে। আর সেই সাথে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আজকের এপিসোডটিকে স্পেশাল বুঝলাম, সামনের এপিসোডটি স্পেশাল করতে আপনাকে আমার দরকার। And that's why আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ঘটনা পাঠিয়ে দিতে হবে, আর ঘটনা পাঠাতে হবে যেটা মানে যে অ্যাড্রেসে সেটা সেটা bhutafam@bhutafam.fm আপনারা সেই জায়গায় এখানে ঘটনা পাঠিয়ে দিন, এবং চলে আসুন স্টুডিওতে আগামী শুক্রবার। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Phurti and don't stop the Phurti.
Bhut FM. The night comes alive with Gramming Fawn.
Welcome back. শুনছেন সবসময় Radio Phurti 88.2 FM, আমি রাস্তায় আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে অতীতে এই মুহূর্তে আমাকে আমার সাথে জয়েন করলেন ফার্নান, এবং তারও চমৎকার কিছু ঘটনা রয়েছে। ফার্নান বহুদিন থেকে অনেক আগে থেকে মোস্ট প্রবলি ফার্নান এখন মানে আসে যারা এসে তাদের মধ্যে সবচেয়ে পুরনো মনে হয় না?
টু থাউজেন্ড ইলেভেন থেকে আসছেন।
সো 2011 থেকে ফানান আসছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফানান। তো যাই হোক, আজকে যেটা হবে সেটা হচ্ছে উনি এরপরেও ওনার বাসা নিয়ে আমরা রেগুলার অনেক ঘটনা শুনি, বাট এখনও ঘটনা শেষ হয়নি। তাদের বাসা নিয়ে এখনও অনেক অদ্ভুত এবং অনেক উদ্ভট ঘটনা আছে যেগুলো ফানান শেয়ার করতে চান, এবং রিসেন্টলি তিনি একটা স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটা খুব ভয়াবহ রকমের উইয়ার্ড, সেই স্বপ্নের ঘটনা শুনব। তো ফানান আপনার ঘটনা শোনান, এবং মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দিই, ওকে?
জি হ্যাঁ, অবশ্যই। হ্যালো লিসেনার্স, আমি ফার্নান, আমি পরান ঢাকা থেকে এসেছি, আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো এটা আসলে এক্স্যাক্ট একটা স্বপ্ন, এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয়, এবং এর জন্যই আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। এবং এই ঘটনাটা শুধুমাত্র আমি আমার মাকে এবং সেকেন্ড টাইম বাবু ভাইকে এবং পরে রাসেল ভাইকে শেয়ার করলাম, এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো স্বপ্নটা হচ্ছে এরকম যে একদিন আমি হঠাৎ করে এক রাতে ঘুমের মধ্যে দেখতে পাই যে আমি একটা জায়গায় চলে আসছি, একটা বাসে করে অনেক দূরের একটা জায়গায় চলে আসলাম। এবং ওখান থেকে বাস থেকে নামার পরে মানে যেটা দেখলাম যে অনেক লম্বা সরু একটা রাস্তা, এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ এবং চারিদিক শুধু সবুজ আর সবুজ। এবং আমি যখন ওই সরু যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম তখন আমি যেটা দেখলাম যে আমার আশেপাশে অনেক মানুষ আমার সাথে হাঁটতেছে, কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, কেউ আমার মুখোমুখি আসতেছে, এরকম অনেক মানুষ সেখান থেকে হাঁটা চলাফেরা করতেছিল। এবং সেটা আমি একসময় দেখলাম যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো সেই স্বপ্নের একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে এগোচ্ছি অনেক লোকজন বারবার আমার দিকে তাকাচ্ছে, এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি একটা মানে স্ট্রেঞ্জার, আমাকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। এবং আরেকটা আজব বিষয় ছিল, তারা কেউ একে অপরের সাথে কোনো কথা বলছে না, সবাই খুব চুপচাপ এবং খুব গম্ভীর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা অদ্ভুত একটা জায়গায় চলে আসছি যেখানে কেউ কারোর সাথে কথা বলে না। এবং আমরা যখন কখনো যখন রাস্তায় বের হই তখন দেখি যখন যে অনেক মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার অনেক শব্দ, কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না। সবকিছুই এখন এখানকার মতোই ছিল কিন্তু কোনো সাউন্ড ছিল না, এবং সবার মুখে ছিল অনেক গম্ভীর একটা ভাব, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এবং যারা আমাকে দেখছে এবং তারা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম, অনেক রাস্তা, অনেক পথঘাট, অনেক কিছু দেখেছি আমি। তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে অনেক উঁচু একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা। সেই বিল্ডিংটার কাছে যখনই আমি আসলাম তখন আমি দেখলাম যে ঠিক বিল্ডিংটার ভিতরে চারটা মানুষ একটা লাশ নিয়ে, খাটিয়াতে লাশ যেভাবে নিয়ে যায় সেভাবে একটা সাদা কাপড়ের মোড়ানো একটা লাশ সেই বিল্ডিংটার ভিতরে নিয়ে যাচ্ছে। ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা হয়তো কোনো একটা হসপিটাল হবে, যেহেতু একটা লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রথমেই মনে হলো যে এটা একটা হাসপাতাল হবে। তো আমি সাথে সাথে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকে গেলাম, এবং ঢোকার পরে প্রথম ফ্লোরে আমি দেখতে পেলাম যে অনেকগুলো লাশ সেই ফ্লোরটাতে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা এবং কোনো মানুষ নেই। ওটা দেখার পরে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে। এবং তারপরে আমি যেটা করলাম যে সেকেন্ড ফ্লোরের দিকে গেলাম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম, এবং ওঠার সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলো মানুষ এবং সবাই আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে আমি তাদের কাছে একটি স্ট্রেঞ্জার, এবং তারা আমাকে এখানে আশা করতেছে না আসলে, এরকম একটা কিছু তাদের চোখে। এবং হঠাৎ করে দেখলাম যে তারা সবাই একটা সেম ড্রেস পরা, এবং সেটা হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট। আমরা অফিসিয়াল ড্রেসগুলো দেখি যেরকম, ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা পরেছিল। এবং এটা যখন দেখতেছি তখনই আমার কাছে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছন থেকে এসে কেউ একজন ধরলো। আমি ঠিক ঘুমের মধ্যেও সেই জিনিসটা এখনও আমি ফিল করতে পারি ভাইয়া, যে আমার হাতটা কেউ একজন ধরলো এবং সেই হাতের যে স্পর্শটা আমি এখনও ফিল করতে পারি। তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার অনেক পুরনো একজন আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুবুল আমিন আঙ্কেল, ওনাকে আমি দেখতাম। এবং ওনার পরিচয় একটু দিব, আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম ছোটবেলা, যেটা হচ্ছে যে আমি সচরাচর বাচ্চারা যখন চকলেট এই জিনিসগুলো খায় তখন আমি এগুলো বেশি খেতে পারতাম না, কেন আমার দাঁতে অনেক প্রবলেম ছিল একটা পর্যায়ে। তো তখন যেটা করতো যে আমার আব্বু আমাকে এই জিনিসগুলো কিনে দিত। তো আঙ্কেল যখন আমাদের ক্যান্টিনে আমাকে নিয়ে যেতেন, মানে তার ছেলেকে আমার বন্ধু ছিল ওকেও কিনে যেতেন, আমাকেও কিনে দিতেন। তো আমার তাকে খুব, তার ফ্যান ছিলাম আমি বলতে, তাকে খুব ভালো লাগতো আমার যে। আর মাঝখানে আমি যখন ওখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গেলাম, তারপরে অনেক বছর কেটে যায়, প্রায় এক যুগ কেটে যায়, তারপরেও তাদের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে আমি তাকে আমার স্বপ্নের মাঝে দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কেমন আছেন, এবং ওনাকে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক সে আরও, আমি যে লাস্ট তাকে যেরকম দেখেছিলাম তার থেকে আরও বেটার, সে একটু মোটা হয়ে গেছে এবং সেই একই ইউনিফর্ম, কালো প্যান্ট সাদা শার্ট। এবং সে আমাকে দেখে বললেন যে আমি অনেক ভালো আছি। এবং আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এখানে কেন, উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তো তার এই কথাটা এখনো আমার কাজে বাজে, নাসির ভাইয়ের একটা স্বপ্ন ছিল, তারপরেও এই কথাটা আমার এখনো কাজে কানে বাজে, যে উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার ফ্রেন্ড ওরা তো ওয়ারিতে থাকতো, তো এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে, উনি কোথায় থাকেন, এগুলো আমার মানে আমি বুঝতে পারছিলাম না তখন। তো একটা পর্যায়ে আমার জাস্ট এতটুকুই মনে আছে যে আমি স্বপ্নের একটা পর্যায়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসলাম, তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল। এবং তারপরে আমি জাস্ট খুব ভালো লাগলো যে অনেকদিন পর একটা মানুষকে দেখলাম, তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি, ঘুমানোর আগে বা এরকম কোনো ইনসিডেন্টও হয়নি। এবং তার যে ছেলে, আমার যে ফ্রেন্ড, ওর সাথে আমার তখন ফেসবুকেও অ্যাড ছিল না, মানে কোনো কমিউনিকেশনই ছিল না যে আমি কিছু নিয়ে ভেবেছি বা এরকম কিছু একটা। তো আমি একটা সময় স্বপ্নটা মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভ হয়ে গেল, কিন্তু একটা পর্যায়ে প্রায় 2-3 মাস হবে এক্স্যাক্টলি আমি মানে ঠিক মনে নেই আমার। তো এই সময়টার পরে আমি আমার যে ফ্রেন্ডটার মানে ফাদারকে যে স্বপ্নে দেখেছিলাম, ওই ফ্রেন্ডটার সাথে আমার একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল।
আচ্ছা।
এবং ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হসপিটাল, ওটার বাইরে, ওখানে MBBS পড়ছিল, তখন ওর সাথে আমার দেখা। তো ওর সাথে দেখার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন পরে দেখা। ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে, বললো যে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6-7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তো তোদের কাউকে আসলে আমি কোনো ইনফরমেশন দিতে পারিনি আসলে। তো আমার আব্বু আসলে 1-1.5 বছর আগে মারা গেছে এবং উনি ক্যান্সারে মারা গেছেন, এবং ওনার অনেক কষ্ট হয়েছিল মারা যাওয়ার সময়, এবং মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট করতে হয়েছে তার এই মৃত্যুর জন্য। তো ওর এই কথা শোনার সাথে সাথে মানে আমার ভিতরে আসলে রাসেল ভাই মানে কি বলবো আমি, যে মানে অন্য ধরনের একটা ফিলিংস, কারণ আমি কিছুদিন আগে একটা মানুষের স্বপ্নে তার সাথে হাত
নিয়ে। এবং আপনি যেটা বারবার করে বলছিলেন সেটা আমাদের সাথে অদ্ভুত লেগেছে, যে স্বপ্ন হলেও একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে এই টাচ করার যে ব্যাপারটা, এইটা আপনি পুরোপুরি ফিল করেছেন, রাইট?
পুরোপুরি ভাই, আমি আপনাকে যে এখন যে স্টোরিটা বলতেছি, আমার যে স্বপ্নের কথাটা বলছি, এখন আমি ফিল করি যে চিন্তা করলে আমার মনে হয় যে আমি তাকে টাচ করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম, এবং তার একটা কথা আমার বারবার মনে হয় যে আমি এখন এখানেই থাকি, এই কথাটা আমি কখনোই ভুলবো না। মানে আমার যতদিন স্মৃতি থাকবে, মেমোরি থাকবে, আমি কথাটা কখনোই ভুলবো না। তো আমি আমার মাকে ওই ঘটনাটা বলি, আমার মা যেটা বলেন যে আমিও যেটা পরে ফিল করেছি যে আমি যে একটা জায়গায় গিয়েছিলাম তার সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তোবা সেটা হয়তোবা সব মৃত মানুষ ছিল, হয়তোবা আই ডোন্ট নো। তো এটাই ছিল আমার প্রথম একটা ঘটনা।
তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকেও লিখছেন, কিন্তু ভূত এফএমের জন্য শুক্রবার রাত্রে এত স্পেশাল হয় লিখেছেন হাবিবুর রহমান, এবং অনেকেই আমাদের আকাশ আহমেদ, ফয়সাল আলামিন, শিমুল নূর, MD মনিরুল, নাইস স্টোরি, এছাড়া মানে সবাই এখানে ইনবক্সে লিখছেন আর কি, আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন ফেসবুকে। MD কাউসার, আহসান রহিম আমাদের সঙ্গে আছেন, রাহিম বলছেন হ্যালো রাসেল ভাইয়া, সেকেন্ড স্টোরিটা সম্পর্কে তিনি বলছিলেন। আর আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি যে ইউসুফ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সুমন বসাক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহসান, এছাড়াও জয় এস ধর, আমাদের সঙ্গে আছেন রিমেল আক্তার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করলেন দেখতে পাচ্ছি মাহমুদুর, এছাড়াও রায়ান, খুব অনেক অনেক তো মানে খুব দ্রুত আসছে, সাজিয়া দিলশাদ আমাদের সঙ্গে আছেন, রবি ইসলাম, সুমন, রাজীব বিশ্বাস সহ আরো 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 অনেকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা পোস্ট করেছি যেটা হচ্ছে ফেসবুকে, এবং যারা আমাদের সঙ্গে এখানে গেস্ট রয়েছেন তাদের সঙ্গে আমাদের আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, এর আগেও দেখেছেন, তারপরেও আজকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছি। তো আই হোপ যে আপনারা ইউ উইল লাইক ইট, অ্যান্ড যদি অবশ্যই অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আমাদের পেজটা, আমাদের পেজ ভিজিট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজ চলে যাবে www.facebook.com/bhutfm.rasel, এখানে গিয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত পোস্টগুলো। অনেকেই দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করছেন, পাপ্পু তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, যে এছাড়াও অন্তরের আচ্ছা এই নামগুলো একটু প্লিজ আপনি মানে সিরিয়াস ধর নামের ব্যাপারে, বিকজ আপনার নামটা অনেক সুন্দর এবং আপনার নামটা আপনার পার্সোনালি রিপ্রেজেন্ট করে, রাইট? সো কেমন না মানে আমার খুব ভয়ের ঘটনা শুনছি, খুব সিরিয়াস মুডে আছে, হঠাৎ করে একটা নাম যে নামটা শুনলে হাসি পায় সেরকম নাম ইউজ করা ভালো। তো যাই হোক, আমার আমি দেখতে পাচ্ছি শাহ আলম আমাদের সঙ্গে আছেন, এছাড়া তিনিও অ্যাপ দিয়ে শুনছেন এবং আমাদের ছবি আপ করেছেন, তারিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন এবং ছবি আপ করেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ার দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে ফাহাদুল হক আমাদের সঙ্গে আছেন, অনেক ভয় পেতে চাই, আমরাও চেষ্টা করে যাচ্ছি ভাই। বিজয় মোহন আমাদের সঙ্গে আছেন, বিক্রমপুর থেকে শুনছেন তিনি, দীপ তপন চক্রবর্তী আছেন। প্রথম ঘটনাটি ভয়ের ছিল বেশি, সেটা লিখেছেন। আমাদের সঙ্গে এছাড়াও রয়েছেন নিতে পারছি চয়ন রয়, এছাড়াও আমাদের সঙ্গে আলভি সাদমান সরকার আমাদের সঙ্গে আছেন, নাকি জুয়েল আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আমরা আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আশা করছি যে আপনারা সবাই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাই যে আগামী এপিসোডটা অনেক বেশি স্পেশাল করে দেন, এবং ফর দ্যাট ইউ হ্যাভ টু বি হিয়ার। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে phutafm@radio.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এখন কিছু SMS পড়ি। আব্দুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ভালো লাগছে। সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আছেন। ডিজে বাহাদুর আমাদের সঙ্গে আছেন কক্সবাজার থেকে। এছাড়াও বিপুল রাজ আমাদের সঙ্গে আছেন যশোর থেকে। আমাদের সঙ্গে আছেন আলামিন সিলেট থেকে। এছাড়াও জাহিদ সিরাত আছেন আমাদের সঙ্গে খুলনা থেকে। আনোয়ার এবং তার ওয়াইফ আবারও লিখেছেন এবং আমাদের সঙ্গে লিখেছেন, দেখতে পাচ্ছি সাদিকুর রহমান। এছাড়াও সৌমিক মিরপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আতিক আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন যে থার্ড টাইম তিনি লাইভ শুনছেন আমাদেরকে, তুলি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই, যেমন নাফিস ইমরান সহ আরো অনেকেই। তো আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কিছু করার নেই। একটা বিরতি নিয়ে আবার এখনই ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramin Phone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM-এ। এবং আপনারা সবাই আমাদেরকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং আগামী সপ্তাহে আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে। এবং সেজন্য যেটা করতে হবে, আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে বেশি করে, এবং সেটা হচ্ছে ফুর্তি FM @radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে আবারও জয়েন করছেন ডক্টর আলিফ। আমরা যাবো ডক্টর আলিফের কাছে। আলিফ, এই মুহূর্তে কেমন লাগছে ফেসবুকে যেরকম দেখছেন?
অসাধারণ, মানে আসলে আপনি এর আগে তো আমরা দেখেছি গ্রুপ ছবি অথবা এই একটা ভিডিওর মধ্যে সবার একটা ইন্ডিভিজুয়াল ছবি, সবাই ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা একসাথে এক ভিডিওতে দেখছে। এটা যেমন ইন্ডিভিজুয়াল একটা ভিডিও, সবাই কমেন্ট করছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে সবাই মনোযোগ দিয়ে যে শুনেছে ঘটনাগুলো,
সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক পাচ্ছে, এবং
খুবই খুশি হয়েছি।
মানুষের এই ভালোবাসা পেতে অনেক অন্যরকম লাগে
এই ফিলিংটা, আসলে এই প্রথম আমি আজকে প্রথম পাচ্ছি। এর আগে তো বহুবার এসেছি, সবাই এক নামে হয়তো চেনে, তুমি কোন ডিরেক্ট ভিডিওতে দেখে কমেন্ট করছো,
সেটা একটু। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেকদিন ধরে আপনি আমাদের সঙ্গে আছেন, এখন চলে যাবো আপনার
ঘটনায়। যে ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন, কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কার ভাবে আমাকে বলেন নাই। তো ঢাকার বাইরে যখন ছিলেন তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গায় জায়গা রাখে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। তো ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন, ঠিক ওরকম ভাবে প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে, ছেলেটি ঢাকার স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আর মেয়েটি ছিল একটি স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল। তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন তো তিনিও বাসায় থাকতেন না, তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মোস্তদায় থাকতেন আর কি। তো রাসেল ভাই, যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি থাকতো হলে, তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো, তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ ওনার কাজের উপর থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসা জায়গাটা খুব সুন্দর করে সাজানো, তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে একটু অ্যাবনর্মাল ঘটনা, রাসেল ভাই ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা আসেন ভাই, তখন প্রচন্ড বৃষ্টি, মানে তো বুঝতে পারেন এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয়, তখন বৃষ্টি সরলে থামত না, এত বৃষ্টি হচ্ছিল তখন। তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়িতে থাকে। 4-5 জন লোক কিভাবে আসে আসলে, ওই সময় রাত 12টা বাজে, তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখেন যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জেগে জাগিয়ে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে আপনার মানে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনেই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি আসলে উনি ওনার ছেলে, ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করত। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে ঢুকে যায়। তো বুয়া ওইদিকে আসে, বাসায় আসে, রুমে আসে, রুমের দিকে আসে। তো ওই যে করিডোরে তিনি দাঁড়িয়ে ছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ড গুলা মানে ওই ছেলের ফ্রেন্ড গুলা বাসায় ঢোকেন, রাসেল ভাই 3-4 জন, একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ড কেউ নাই আর কি। বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল, রাসেল ভাই কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু উনি ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি, দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের নরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটা সে নেই, পাকে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করছে যে ছাদের উপর উঠলো নাকি আমার, এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে সিঁড়িতে ছাদ উপরে দেখে যে না ছাদের উপর কেউ নাই। সে আবার নিচে নামে, নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব আমাদের বাবা যে আসলো, বুয়ার বয়স 35-40 হবে, বাবা যে আসলো উনি তো নাই ঘরের ভিতরে, ওনাকে খুঁজলাম পুরা বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো, যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে দিয়ে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়েছিল। আর খুব বেশি সময় যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই, রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাচে কানাচে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে কে আসলো বাসার ভেতর। উনি উঠলেন এবং উনি উঠলেন, ওর ওয়াইফ উঠলেন না, উনি উঠে উনিও সার্চ করলেন যে আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পিছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বেশ জোরে চিৎকারের সাউন্ড। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল ওটার পিছন দিক যে গাছ গাছালে, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে, ওনার ওয়াইফও তাকে হেল্প করে বাসায় বুয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে,
সবকিছু নরমাল,
সবকিছু নরমাল, কিন্তু
অ্যাপারেন্টলি সবকিছু
নরমাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2-3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব। বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞান ফিরে, জ্ঞানটা ফিরার পরে বুয়া কাউকে চিনে না আসে ভাই। আবারও তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম বেড থেকে ব্যাক করে, হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে, একে একে পুরো ঘটনা শ্রেণী বলে যে ওই দিন রাত, গতকাল রাত, দুই দিন আগের রাত, আজের আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে খোঁজার মানে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর কাউকে ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখেন যে আপছালোতে কি জানি ঝুলছে, আরো কাছে যায় গিয়ে দেখে যে আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন, কাদের সামনে বলছেন? সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেব হ্যাঁ তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নেই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসেন। নিয়ে আসে বাসাটার মধ্যে, পুরো বাসাটা সার্চ করে, বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেড়ে দিয়ে যাচ্ছি বাসার মাঠের মাঝখানে, আপনারা কি করবেন এই এই জিনিসগুলো করবেন। কি কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের
করতে পারে
জীবনের জন্য দাগ হয়ে থাকবে। এটা বলে গেল উনি। ঠিক এক সপ্তাহ পর রাসেল ভাই, এই এক সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসে ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়েছে, অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসলে? তো ঘুম ভাঙছে, আমার সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করা। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। এক সপ্তাহ পর
কাউকে নর্মাল কোনো ঘটনাই
না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। এক সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে না, খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা জিনিস ফিল করে, সে বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্পের মতো নড়ছিল, তো বাসার সবাই ছিল, তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে, গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারা মেঝেতে রক্ত, আর বুয়ার দুটা কবজি আলাদা হয়ে আসে পরের বাসা।
ও মাই গড, যেটা যদি কেউ সামনাসামনি দেখে
হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে,
এবং কবজি কাটার কোন রহস্য বা
এবং রাসেল ভাই ওনারা আউট অফ নোয়ার এরকম ঘটনা এই প্রথম দেখলো, আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই কথাটা, ঘটনাটা বুয়ার বাসায় ঘটলে একটা কথা ছিল সেফ হয়ে যেত, তো বাসায় ঘটছে এখন আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো, পোস্টমর্টেম এখন
ডেড বডি মানে মেরেছে তো মেরেছে, আবার সেই সাথে দুটো কবজি আলাদা হয়ে
আলাদা হয়ে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে যখন ইনভেস্টিগেট চালানো হয়, ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে, সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত নড়ছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ঘটনার সাথে তারা জড়িত না, এবং কোনো হদিশও পায় না যে এই ছুরি কাটা, কিসে ছুরি, কিভাবে হলো না হলো, ওনার শরীরে কোনো ক্ষতবিক্ষতের দাগ নাই, কোনো ধরনের আঁচড়ের দাগ নাই, কোনো টর্চার করা হয়নি, তাহলে হঠাৎ এই সাডেন
হলো,
খুবই নর্মাল ডেটটা, উইদাউট কবজি, কবজি কাটা। যদি নর্মালি একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই কেউ
সেটা বলতো
না,
সেটা অন্য ব্যাপার,
কিন্তু নর্মালি মারা গেছে, নর্মাল ডেথ, সাথে দুটো কবজি আলাদা হওয়া, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে, এবং আত্মীয় স্বজনরা কেস করে দেয় এই 2017 স্টিল নাদা কেসেস অন
এখনো পর্যন্ত চলছে সেটা। And thank you, Alish, আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা করছি যে আবারও আপনাকে পাবো। আমরা এখন ডক্টর আলিফের পরে আমরা যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাইও দীর্ঘদিন ধরে আমাদের এখানে আসছেন, এবং তিনিও তাকে যদি জিজ্ঞেস করি যে কেন আসেন, সেটা বলবো যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসেন, সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড এখনো পর্যন্ত এটাই আমাদেরও সবচাইতে বড় পাওয়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এখানে যারা আসেন তারা কি পরিমাণ ভালোবাসায় সিক্ত হতে পারেন সেটা আপনাদেরকে ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। তো বাবু ভাই কেমন আছেন?
থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমি একটু বলছিলাম যে মানে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে যে এখানে যে আসেন, মানুষের ভালোবাসা আসলে অন্যরকম একটা ব্যাপার।
অবশ্যই, মানে বোধহয় আসার যে একটা তাগিদ অনুভব করি, এটা মানুষের ভালোবাসা থেকেই আসলে।
সেটাই সেটাই। তো আমরা চলে যাই ঘটনায়, এবং আপনি ঘটনা বলেন, আমরা ততক্ষণে ভিডিওটা আপলোড করে ফেলি।
আমার কাছে দুটো ঘটনা আছে রাসেল ভাই, ছোট আছে বড় আছে, কোনটা বলবো?
আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি।
আচ্ছা ওকে, বড় ঘটনা এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা রাসেল ভাই, এবং বেশ আগেকার। যিনি বলেছেন তিনি মানে আমার নানার বয়সে একজন, ঠিক আছে, এবং বেশ আগে বলেছিলেন, আমি ঘটনাটা মানে রিকল করে আবার বলছি আর কি। তো এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা, সেই অনেক আমলে, অনেক আগে, সেই ধরেন পাকিস্তান আমল বা তারও আগের সময়, উনি ট্রাভেল করছিলেন আসামের মধ্যে যে কোনো এক জায়গায় যাচ্ছিলেন আর কি, সময়ের ট্রেনে করে। তো রাতের বেলা ট্রেন যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, ধরেন সে সময় 7-8টা, মানে বেশ রাত, এরকম একটা সময়। তো ট্রেনটা একটা স্টেশনের সামনে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে এবং মানে মানে দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো একটা ঘরের মতো আর কি। সে সময়কার স্টেশন গুলো এরকমই ছিল আর কি। তো উনি এখানে থামাতে উনি ট্রেন থেকে নামেন এবং ওনার যে কম্পার্টমেন্টে খুব একটা যাত্রী ছিল না, সবাই চিমাচ্ছে, উনি নেমে গেছে ট্রেন থেকে। নেমে কারণ ওনার একটু প্রকৃতিটাকে সাড়া দিতে হবে। তো উনি হেঁটে গেলেন, বাইরে যেয়ে ঘুরে ফিরে ওনার কাজ সারলেন। তারপর উনি যখন আসছে, এসে উনি দেখতেছে ট্রেন নাই, ট্রেন চলে গেছে। তো উনি বেশ মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড পাওয়ার কথা, মানে কিভাবে চলে গেল বা আমি শুনলাম না। উনি হেঁটে একটু মানে ভেতরের দিকে গেছিল আর কি। যাই হোক, উনি এসে দেখে যে এখানে ওই যে রুমটা দেখছেন, রুমের দরজাটা খোলা এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখান তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না আমার পক্ষে, আমি রুমে বসি দেখি কি অবস্থা। তো রুমে বসে আছে, মানে একদম নিরবতা, রাতের শব্দ পাচ্ছে আর কিছুই নেই। এর মধ্যে হঠাৎ করে আবিষ্কার করলো যে ওনার এই পাশে, ডান পাশের যে সিট গুলো ছিল, মানে পিছনে খটখট করে শব্দ হয়েছে। তো উনি ফিরে তাকালো, তাকায় দেখে যে একটা লোক একটা শালের মতো দিয়ে, মানে লোক বলতে একটা মানুষ আর কি, শাল দিয়ে ও চুপুরে বসে গেছে। তো সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি, যে আপনি তো ট্রেন মিস করছেন, এখন তো আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, আর এটা পরদিন আসবে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পৌঁছায় দিতে পারি। সে বলছে কিভাবে পৌঁছায় দিবেন? বলে আমার কাছে এখানে টাঙ্গা আছে, টাঙ্গা আছে, রাস্তাও যাওয়ার রাস্তাও আছে, আপনি চাইলে আপনাকে পৌঁছায় দিতে পারি। তো সে টাঙ্গা কি ঘোড়ায় টানা টাঙ্গা? বলছে না, ঘোড়া না, এটা মাল মানে আদম গাড়ি, মানুষ টেনে নেয়। উনি বলতেছে যে এরকম জঙ্গলের মতো জায়গায় এখানে আদম গাড়ি টাইপের জিনিস, একটু অবাকই হয়েছে। বলছে তুমি, আপনি কি টাঙ্গা চালান? বলে যে হ্যাঁ আমি চালাই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে চলেন, আমি অমুক জায়গায় যাবো। তো ওই লোকটা তাকে হিসাব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা বললো যে এতটুকু হবে, কত ক্রোশ রাস্তা হবে, চলেন নিয়ে যাই। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে, এসে ওই লোকের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, দেখে লোকটা একটু কোড়ায় কোড়ায় হাঁটে। এবং উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব, যেরকম একটা কোড়ায় কোড়ায় হাঁটতেছে, দুর্বল পূজা হয়ে হাঁটে, এই লোক তাকে নিয়ে যাবে। তো তারপর সে একটু মানে ভরসা পেয়ে যেতে, একটা মানুষ আছে, হেঁটে হেঁটে বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে উনি ওই তাকে যে ওখানে একটা এরকম টাঙার গাড়ি রাখা এক জায়গায় পুরানো বেশ, তো উনি উঠে বসলো, ওই লোক ওই টাঙা গাড়ি নিয়ে ওনাকে টানা শুরু করলো। তো যেদিক দিয়ে যাচ্ছে রাসেল ভাই, রাস্তাটা আসলে দেখে ওনার মনে হচ্ছে না যে এটা খুব মানে ই রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলে সবসময় এরকম কোন সাবলীল কোন রাস্তা না, বেশ মানে রুক্ষ, মানে গাড়ি কাঁপতেছে, ই করতেছে, এরকম একটা জায়গা। তো যেতে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে রাসেল ভাই, জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা ফাঁকা, বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে? বলতেছে যে এখানে একটা বিয়ে বাড়ি, আপনি চাইলে এখানে থামতে পারি। বলছে না, বিয়ে বাড়িতে আমি থামবো কেন? বলে থামেন সাহেব, অসুবিধা নেই, আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। ওনার ভয় পাচ্ছে অন্য যে ডাকাত টাকাত কিনা এরকম কিছু। তো যাই হোক, ওই লোকটা কোনো কারণে ওই সে আলো আলো জায়গাটার সামনে আসলো, এসে উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে, আলো মানে ওই যে মানে প্রদীপ প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতরে। তো দেখার পর ওই টাঙ্গালা থামে, বলছে কি আমি কিছু পানি খাবো, আপনি চাইলে আসতে পারেন। উনি বলছে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আসবো, তুমি যাও। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেলো গাড়ি দেখে। তো উনি বসে আসছে, বসে 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 এক পর্যায়ে ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনি যখন চলে আসছে, তো মানে ঘুমের মতো মানে তন্দ্রা, তো এক সময় তার ঝিমুনিটা আবার ভাঙছে। ভাঙার পর উনি দেখতেছে উনি কোথাও নাই, মানে কোন আলো টালো কিচ্ছু নাই, সে বসে আছে একটা টাঙ্গার মধ্যে ঠিকই, ওখানে কিচ্ছু নাই, পুরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ রাত, আবার একটা মানে একদম নির্জন এলাকা, বনের মতো। হেঁটে হেঁটে যখন ভেতরে ঢুকছে, ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়িঘর আছে, কিন্তু বাড়িগুলো মনে হচ্ছে রুইন, মানে মানে অনেকদিনের
পরিত্যক্ত, ধ্বংস হয়ে গেছে
বাড়িঘর। তো সে প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙা আসছিল সেদিকে হাঁটা ধরছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে হাঁটতে সে এমন টায়ার্ড হয়েছে বলার মতো না, ঘেমে গেছে। সে একটা আন্দাজ করছে যে কতটুকু লোকটা নিয়ে আসছিল। একসময় উঠে উঠে সেই পুরানো সে স্টেশনে গেছে। সে ওখানে যে দেখে রাসেল ভাই, ওখানে যে বাতি জ্বলতেছিল, সেটাও নাই, সেই স্টেশনে কোনো বাতি নেই, ঘর ঠিকই আছে কিন্তু কোনো বাতি নেই। সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল এবং একসময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে কাঁপতে প্রায় সে ইয়ে হয়ে গেছে। তো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে মানুষ ঘুমাই যায়। তো সে ঘুমাই গেছে, সকালবেলা তার যখন ঘুম ভাঙছে দেখছে যে ওখানে মানুষজন কয়েকজন ডাকতেছে তাকে। তো উঠছে, ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে, বাবু এখানে আসছেন কিভাবে আপনি, আপনি এখানে বসে আছেন? ওখানকার মানুষ বলতেছে যে কিভাবে এখানে আসছেন। তো বলতেছে যে আমাকে তো এরকম ট্রেন রেখে গেছে এসেই। বলছে ট্রেন রেখে গেছে এখানে, তো এইটা তো মানে আপনার কোন চালু ট্রেন স্টেশন না, পরিত্যক্ত ট্রেন স্টেশন, আপনি এখানে কিভাবে আসছেন? তো বলে যে আমাকে এরকম নামাইছিল এসে হ্যান, আমাকে টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল সামনে। তো বলতে ওইখানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে ডাকাতের বিয়ে বাড়ি। বলে ওইখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল, বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে সেই বাড়িটাকে পোড়ায় টোড়ায় দেয় এবং বাড়ির যে মেয়ে আছে তাকে ধরে নিয়ে যায়। আর ওই যে আপনাকে যে টাঙ্গালার কথা বলতেছেন, এরকম টাঙ্গালা ওইখানেই থাকতো, সেই লোক এখান থেকে প্রতিদিন মানে কাজ করতো আর কি, ওই যে ওখানে গুচ্ছ গ্রামের মতো যে ছিল সেখানে থাকতো আর এখানে কাজ করতো, প্যাসেঞ্জার নিত। আর এই ট্রেন স্টেশনও এত স্লো যে এখানে এখন মানুষ ট্রেন থামায় না, এটা ওরকম ভাবেই পড়ে গেছে। তো লোকটা পরে রাসেল ভাই খুবই ভয় পায় এবং উনি পরবর্তীতে ওনার মতো ওখান থেকে চলে যায় আর কি। এটাই ছিল স্টোরিটা।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ইটস আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার আপনার ঘটনার জন্য, এবং আমি একটু SMS চেক করে ফেলি এবং তারপর আমার নেক্সট স্টোরিতে যাব। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মিতি বগুড়া থেকে SMS করেছেন এবং বলছেন থ্যাংকস, অ্যান্ড তিনি বলছেন যে থ্যাংকস ইউ, থ্যাংক ইউ ফর মেকিং ইউর ফ্রাইডে নাইট সো, মেকিং আওয়ার ফ্রাইডে নাইট সো হরিবল। আব্দুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ফরাজ এবং জেসিয়া আমাদের সঙ্গে আছেন চিটাগাং থেকে, এবং তিনি আমাদের সঙ্গে আছে। আজকের এপিসোডটা অনেক ভয়ঙ্কর হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রিয়াজুল ইসলাম লাদিন এবং ভূত এফএম না শুনলে ঘুম আসে না। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি যে বাপ্পি তালতলা থেকে, এছাড়াও হাসান আমাদের সঙ্গে রয়েছেন সিলেট থেকে এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। তুলি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন নাজিউর রহমান, স্টোরিটা জোস ছিল তাই লিখেছেন। মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, মাহরিজ নাকি মানে মাহরিজ এরকম। মেহেদি হাসান আমাদের সঙ্গে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। অমিহা আমাদের সঙ্গে আছেন, সাইফুল আমাদের সঙ্গে আছেন, আসাদ রয়েছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে ডাজ ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক রিয়েলি এক্সিস্ট? I think so, yes it does, আমার মনে হয় তাই। কারণ হচ্ছে যা শুনেছি আমি এখানে, যারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক আছে, এবং ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা তো মনে হয় আমাদের মানে আমরা বিশ্বাস করতেই পারি। রংপুর বয় আমাদের সঙ্গে আছেন, ঘটনাগুলো ভালো লাগছে। শাহিন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আসলাম, এছাড়াও সুভাষিস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন একটু হাসান খান সিলেট থেকে, রকি এবং মিমু আমাদের সঙ্গে রয়েছেন, ফয়সাল আমাদের সঙ্গে আছেন, আরাফাত সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অনন্য আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ফেসবুক পেজ সেখানেও লিখছেন সোনিয়া কোস্টা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে হ্যাঁ আই এম সোনিয়া ফ্রম ইউএসএ, মি অ্যান্ড মাই হাজব্যান্ড উই আর বিগ ফ্যান অফ ভূত এফএম অ্যান্ড উই ক্যান্ট হিয়ার ভূত এফএম লাইভ বিকজ অফ টাইম ডিফারেন্স, উই ওয়েট লং উইক ফর দ্য নিউ এপিসোড অফ ভূত এফএম। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আসলে টাইম ডিফারেন্স একটা ফ্যাক্টর, দিস ইজ ট্রু, আমরা এটা অবশ্যই মাথায় রাখলাম এবং আমরা এটা চিন্তা করি যে আপনাদের জন্য স্পেশালি কি করা যায়। একটা মানে আমরা আমরা চাইলে হয়তো আমাদের আমাদের যে এপিসোডটা সেটা আপলোড করে দিতে পারি পরবর্তীতে, দ্যাট উই ক্যান ডু। তো দেখা যাক কি হয়। এছাড়াও আপনি যদি লাইভ শুনতে চান সামহাও, আপনি যদি মনে করেন যে না আপনার দিনের বেলায় সুযোগ হয়ে গেছে, আমি যদি জানি যে এখন সম্ভবত সবাই জুম্মা শেষ করে বাসায় ফিরছেন এরকম একটা টাইম, তাই তো বাবু ভাই? আমার তো মনে হয় সেরকম একটা টাইম এখন যে জুম্মা শেষ করে সবাই, জুম্মার নামাজ শেষ করে সবাই ফিরছেন, তো এরকম একটা টাইম মনে হয় ইউএসএতে। তো আমার মনে হয় যে সেই কিন্তু এটা ছুটি না, বাংলাদেশের মতো ছুটি না, এটা একটা বিরাট প্রবলেম। আমরা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবো এবং আপনাদের জন্য সুযোগ এটা করা যায়। এমনও হতে পারে যে গিয়ে সরাসরি আপনাদের ঘটনা শুনিয়ে আসতে পারি। আচ্ছা, এবং সেটা কিন্তু দ্যাট ক্যান হ্যাপেন আসলেই। এমডি রনি মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন, মহেশপুর থেকে তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও, এবং তিনি একটা অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন। এমডি হাসিব রেজা আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদপুর না এটা মোহনপুর রাজশাহী থেকে তিনি লিখেছেন।
নাইস গল্প লিখেছেন হাসিব রেজা। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আশিক হাসান এবং তিনিও অ্যাপের ছবি আপ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিঠুন আলম, এছাড়াও ফরহাদ জিহাদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, এবং ফেসবুকে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন আমাদের পোস্টগুলোতে। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেবে 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radiofurti.fm which is bhfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। নুজহাত দিহাব আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন, হ্যালো ভাই, আই এম ফ্রম ইন্ডিয়া। এবং আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন বিদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আমাদেরকে ইমেইল পাঠান অবশ্যই অবশ্যই, এবং আগামী সপ্তাহে যারা আমাদের স্টুডিওতে আসতে চান তারা আমাদের ঘটনা পাঠান, আমরা ওয়েট করছি আপনাদের জন্য। একটা ছোট বিরতি নিতে যাচ্ছি এখন, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Gramophone.
হ্যালো রাসেল ভাই অ্যান্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। ভাই আমার নাম মোহাম্মদ জাহিদিন সুলতান, ডাক নাম সাগর। ভাই আমার দেশের পাশে পাতলাকা হওয়া সত্ত্বেও আমার বাবা চাকরি সুবাদে আমি সিরাজগঞ্জে বড় হয়েছি। তো এখন ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। ভাই আমি আজকে আপনাদের যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আমার জীবনের একটা খুব ভয়ঙ্কর একটা দিন। এত ছোটবেলায় কেউ এত মানে এত ভয়ঙ্কর একটা ঘটনার সম্মুখীন হতে পারে সেটা আমি পর্যন্ত শুনি নাই। তো এই ঘটনাটা যেভাবে নিই সেটা আমার তাকে আমার কিছু যায় আসে না, কিন্তু এটা আমার লাইফে ঘটেছে। তো ভাইয়া বেশি কথা না বলে ভাই ঘটনাতে যাই। তখন আমার বয়স 5-6 বছর হবে। আমরা ফ্যামিলি সহ আপনার সিরাজগঞ্জের জামতল নামের একটা জায়গাতে থাকতাম। তো আমরা যে পাশাতে থাকতাম সেখানে আমরা পাড়া থাকতাম, এবং আমাদের ওই বাউন্ডারির ভিতরে আরো দুইটা ফ্ল্যাট আছে, আমরা মোট 3টা ফ্যামিলি থাকতো। আরেকটা ফ্যামিলিতে আমার প্রায় সমবয়সী একটা মেয়ে থাকতো, আমি ওর সাথে খেলাধুলা করতাম। ওদের বাসায় আমি যেতাম, ও আমাদের বাসায় আসতো। ভাইয়া এই 3টা ফ্ল্যাটের রান্নাঘর একই জায়গায় ছিল, ওয়াশরুমটা একটু দূরে ছিল। তো আমার ওই বান্ধবীর বাসাটা হচ্ছে আমাদের রান্নাঘরের সামনে ছিল, এবং তাদের ঘরের সামনে একটা বড় আম গাছ ছিল। তো ভাইয়া অনেকে মানে অনেকে অনেক কথাতে শুনে গেছে নাকি মাঝে মধ্যে ওখানে আপনার আম গাছে নাকি দেখে যে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে বা কোনো বাচ্চা চলে আসে, এখানে অনেক কিছু দেখা যেত। হ্যাঁ, অনেকে অনেক রকম কিছু দেখছে। এখন ভাই আমার ঘটনাতে যাই। সেদিন ছিল হচ্ছে রাত 1:30-2:30, তো বিদ্যুৎ ছিল না, কিন্তু আমার আম্মু রান্না করতেছিল, এই জন্য আমার আব্বু তাকে আম্মুকে সাহায্য করতেছিল। আমি যেহেতু ছোট তো আমি এমনি রান্নাঘরের বাইরে কোনো জিনিস নিয়ে খেলতেছিলাম। তো ভাই বললাম যেহেতু আমার বান্ধবীর বাসায় রান্নাঘরের সামনে ছিল, তো আমার একা একা ভালো লাগতেছিল আপনার ওকে মানে ওকে আমি ডাকতে পারছিলাম। তো ওদের পাশে যখন ঢুকতে যাবো দেখি যে ওদের মানে বাইরে গ্রিলটা বন্ধ, মানে দরজাটা বন্ধ, সেই কলটি আটকানো ছিল। তো ওদের রুম দুইটা, তো যেহেতু কারেন্ট ছিল ওদের রুম বন্ধ করে আমি দেখি যে ওদের দরজার সেই কলটা খুলতেছি। এই মুহূর্তে আমি দেখি যে ওদের দুইটা রুমের ডান দিকের রুম থেকে একটা কিছু বিয়ে হয়ে আসছে। তো আমি সেহেতু ছোট ছিলাম, আমি অত কিছু ভাবতে পারিনি, আমি মনে করছি যে ওটা আমার বান্ধবী। তো আমার দরজা খুলতে খুলতে সেই জিনিসটা আমার সামনে চলে আসে, দরজাটা খুলছে এবং ওই জিনিসটা আমার সামনে। এখানে ঘটনাটা শুরু, আমি ওর ফেস লক্ষ্য করি নাই, আমার হঠাৎ করে কি যেন হয়ে যায় আমি সেটা বলতে পারবো না, আমি ওর পেটে একটা ঘুষি মেরে ফেলি। তো এরপরে আর সাথে সাথে সেটা একটা প্রতিক্রিয়া আমার উপরে আসে, সেও ওইটা আমার একটা পেটে ঘুষি দেয়। আমি একটা ছোট অবস্থায় এরকম একটা জিনিসের পেটে ঘুষি খেয়ে আমি কখনোই ঠিক থাকতে পারতাম না, আমি নিচে পড়ে যাই এবং অনেক জোরে চিৎকার করতে থাকি। কিন্তু আমার আম্মুর রান্নাঘর বাসার সামনে ওই বাসার সামনে হওয়া সত্ত্বেও আমার আব্বু কোনো কিছু শুনতে পাইনি। আমি খুব জোরে কান্নাকাটি করতে লাগছিলাম, আমার এত ব্যথা লাগছিল। তো হঠাৎ করে আমি দেখি যে আমাকে কে যেন হাতটা ধরলো, হাতটা ধরে আমাকে উপরে তুললো। প্রথমে হয়তো বা প্রথমে আমি ভাবছি যে হয়তো বা আমার আব্বু আমার কান্না শুনে মানে আমাকে সাহায্য করতে আসছে, কিন্তু সেটা না। হঠাৎ করে দেখি যে জিনিসটা আমার সামনে ছিল মানে ওই রুম থেকে বের হয়ে আসছিল, যখন আমি দেখি সে একদম আমার সমান ছিল। কিন্তু যখন ওই জিনিসটা মানে আমাকে হাত ধরে উপরে তুলে মানে বাঁচাই করা ব্যাগ যেমন ভাবে মানুষ নিয়ে যায় ঠিক তেমন ভাবে আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের ওয়াশরুমের থেকে আমাদের ওয়াশরুমটা রান্নাঘর থেকে একটু দূরে ছিল। এই জিনিসটা সত্যি অদ্ভুত যে যে জিনিসটা আমার সমান ছিল সেই জিনিসটা আমাকে বাঁচাই করা ব্যাগের মতো করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমি তখনই বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ না, যে এটার গায়ে অনেক পশম কিন্তু আমি কিছু ভাবতে পারতেছি না। আমি অনেক জোরে কান্নাকাটি করতেছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। তো হঠাৎ করে যখন আমাদের ওয়াশরুমের সামনে গেল সেই জিনিসটা আমাকে ফেলে দিল। তো আমি তখন কান্নাকাটি করতে করতে দাঁড়াইলাম। তো ভাই আমি তখন জিনিসটা দেখি যে এটা সম্পূর্ণ একটা অন্যরকম জিনিস। পুরো শরীরে লোম দিয়ে ভর্তি, কালো লোম দিয়ে ভর্তি, চোখগুলো দুটা গোল গোল লাল টকটকা। আমি ছোট ঠিক আছে কিন্তু আমাদেরকে কিন্তু ছোটবেলায় ভূতের কাহিনী নিয়ে অনেক ভয় দেখানো হয়েছে। আমি এই জিনিসটা বুঝতে পারি যে এটা মানুষ না, এটা অন্য কিছু। আমি ভয় পাই, আমি আরো জিজ্ঞেস করতে থাকি, তখনও কেউ শুনতে পাইনি। আমি ওখানে ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছি, মানে আমি কিছু করতে পারতেছি না, আমি উঠতে পারতেছি না। আমি হঠাৎ করে এবারে চলা শুরু করলো এবং আমি দেখি কিন্তু এটা আস্তে আস্তে ওয়াশরুমের ভিতরে ঢুকে দিয়ে বিলীন হয়ে গেল। আমি তখন দৌড় দিয়ে রান্নাঘরে আসলাম। আমার আব্বু দেখে বুঝতে পারছি যে আমার কিছু একটা হয়েছে। কিন্তু আমি আব্বু আম্মুকে সক্ষম মানে আমার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকলো। কিন্তু আমি এই ঘটনাটা যখন পড়ছি তখন তারা বিশ্বাস করেনি এটা। তবে ভাইয়া আমার মানে এই জিনিসটা নিয়ে আমার ভবিষ্যতে অনেক প্রবলেম হয়েছে, আমার অনেক ঘটনা আছে। আমি ওই সময় তো আপনাদেরকে আবার সেই ঘটনাগুলো পাঠাবো। এর মতো ভাই এখানে রাখি। আসসালামু আলাইকুম।
Boot FM, the night comes alive with Grounding Form.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় বিউটিফুল 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের হাতে আছে আর খুব অল্প সময়, আমরা চলে যাই ঘটনায়। আমরা চলে যাচ্ছি ফার্নান্ডের কাছে।
জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে আমার সাথে ঘটেছিল। ঘটনাটা এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আপনাদের রেকর্ডিং এ যে ঘটনা শুনছিলাম এটারই কিছুটা মতো হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আসলে এক একটা বিষয় এক একভাবে ঘটে। আসলে
সত্যি
তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মানে এই ডিসেম্বর মাসের দিকে, মানে আমি আমার রুমের একটু শেপটা আপনাকে মানে একটু বলতে হবে যে আমার যে বিছানাটা হচ্ছে বেডটা হচ্ছে আমার উইন্ডো ঠিক বরাবর। এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা আমি উইন্ডোর বরাবর এবং এভাবে আর কি বিছানায় ঘুমাই। তো সবসময় যেটা হয় যে মানে 13th floor-এর মানে শীতের সময় যেটা হয় যে জানালাটা সবসময় লাগিয়ে ঘুমাই। কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি ভুলে হয়তোবা মানে আমার যে উইন্ডোটা আমি ঠিক মতো লক করে ঘুমাইনি, ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটু পরপর আমার রাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল।
আর
এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার এর আগে কিন্তু কোন ধরনের মানে এই যে বিষয়টা যেমন বোবায় ধরা বা এই ধরনের তেমন কোন ফিনোমেনা আমি ফিল করিনি কখনো। বাট কিছু জিনিস ফিল করেছিলাম যেটাতে আমার যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো সারাদিন উইক থাকার কারণে এই বিষয়গুলো ঘটতে পারে, এরকম কিছু একটা সাইন্টিফিক যে রিজন গুলো সেগুলো
আপনি আপনার মতন করে চিন্তা করেছেন বা একটা যুক্তি দিয়েছেন।
কিন্তু সেই রাতে যেটা হয় যে সেদিন মানে আমি সারাদিন বাসায় ছিলাম, সেরকম কোনো টায়ার্ডও ছিলাম না, কোনো প্রবলেম ছিল না আসলে। তো আমি যখন ঘুমাতে যাই রাতে তো আমার হঠাৎ করে একটু পরপর ঠান্ডা লাগতেছিল। যখন ঠান্ডা লাগছিল তখন আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে বারবার আমার উপরে জড়িয়ে নিয়ে বারবার ঘুমাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ঘুমের মধ্যে আমি যেটা ফিল করি যে আমার ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে ঠিক জানালার ঠিক পাশ দিয়ে মানে আমার যে সাইডটাতে আমি আমার পা দিয়ে ঘুমাই বিছানার সেখান থেকে আমার ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে ডান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে নিচের দিকে। আমি যত করে ওটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে আসি আমার ফুল বডিটাকে ঢাকার জন্য, আবার সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়।
আচ্ছা,
এরকম একটা পর্যায়ে আমি কিছুক্ষণ পরে
বারবার পা থেকে কেউ
বারবার পার কাছে চলে আসছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা কি আসলে। কিন্তু আমি কিন্তু ঘুমের মধ্যে বাট আধো ঘুম আধো জাগ্রত এরকম
অবস্থা।
তো আমি আবারও চেষ্টা করলাম ওটাকে নিয়ে, আর আবারও দেখলাম যে না ওটা চলে যায় নিচের দিকে। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না আমি এখন ঘুমতে পড়বো না, আমি ঘুমাবো, মানে ওটাকে আমি ফেলে দিলাম ব্ল্যাঙ্কেটটাকে একদম আমার হাতে ঠিক বাম দিকে মানে একেবারে রেখে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তার কিছুক্ষণ পরে নতুন করে শুরু হলো যে আমার বেডটাকে আস্তে আস্তে করে ভাইব্রেট হচ্ছে, একটু একটু করে কেঁপে উঠছে, তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে কি ভূমিকম্প হচ্ছে বা এরকম কিছু, না আমার নিজের কোনো প্রবলেম না আসলে কোনো কিছু আসছে আমার রুমে যেটা আমাকে ডিস্টার্ব করছে। এবং আসলে আপনি বিশ্বাস করবেন যে মানে আমার যে বালিশটা যে ছিল আমার মনে হচ্ছিল যে বালিশটার ভিতর থেকে কেউ আমাকে মানে ঘুমাতে দিবে না, মানে বারবার মনে হচ্ছিল যে আমাকে মানে বিছানা থেকে উঠিয়ে উঠে যাবো এরকম একটা সিচুয়েশন।
মানে বালিশটার ভিতর থেকে কি বলছে?
হ্যাঁ, বালিশটার ভিতর থেকে মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিতেছে আমাকে,
তারপরে বালিশের ভেতর একটা হাত,
হ্যাঁ এরকম কিছু একটা
কিছু একটা,
হ্যাঁ এরকম কিছু একটা হবে। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে, আমার কারণ একটা
শুয়ে আছে নেই বোর্ড।
তো যাই হোক সেটা, তারপর আমি খুব সাহস করে তাড়াতাড়ি করে উঠে গেলাম, বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলাম। লাইট অন করার পরে দেখলাম যে না সবকিছু ঠিক আছে, বালিশটাকে সরিয়ে ভালো মতো দেখলাম, কম্বলটাকে ভালো মতো উঠালাম, দেখলাম যে কিচ্ছু নেই। তারপর আমি একটু ফ্রেশ হয়ে যেটা করলাম যে প্রায় 5-10 মিনিট পরে আবার বেডে ঘুমাতে গেলাম। তো আবারও সব লাইট অফ করে সবকিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আবার ঘুমাতে গেলাম, কিন্তু আবারও দেখি যে একই সিচুয়েশন, একটু পরপর আমার ব্ল্যাঙ্কেটটাকে কে যেন উইন্ডোর পাশ দিয়ে টেনে নিচ্ছে, একই সিচুয়েশন আবার হচ্ছে। কিন্তু এইবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, এবার আমি চিন্তা করলাম যে না আমি ব্ল্যাঙ্কেটটা আর রাখবো না, ব্ল্যাঙ্কেটটা একদম খাট থেকে নিচে ফেলে দেবো। মানে আমার খুব প্রবলেম হচ্ছিল যে আমাকে একটু ঘুমাতে দিচ্ছে না এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে আবারও ঠিক একইভাবে যখনই ফেলে দেবো তখনই আমি যেটা ফিল করলাম, আমার ব্ল্যাঙ্কেটে ঠিক ভেতর থেকে মনে হচ্ছে একটা কিছু অনেক জোরে আমাকে একটা বাড়ি দিয়ে আমার পার মধ্যে একটা এনার্জির মতো মানে ফিল করলাম যে একটা এনার্জি আমার পায়ের মধ্যে একটা অনেক জোরে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা দিয়ে বাইরে চলে গেল। এবং সেটা আমি নিজের চোখে দেখেছি, এবং এটার কালার ছিল অনেকটা আসেল ভাই মানে অনেকটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ, মানে জাস্ট ছোট এক হাতের মতো এটার হাইট হবে, এবং এটা একটা জাস্ট অনেকটা ধোঁয়াশা টাইপের, মানে রাতের অন্ধকার এটাকে আমি লাইটের মতো দেখলাম, লাইটের মতো এরকম অরেঞ্জ অথবা ইয়েলোইশ এরকম একটা কালারে হঠাৎ করে আমাকে পাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালার যে মানে উইন্ডোটার যে পাশটা খালি ছিল সেখান থেকে ওটা চলে গেল, এবং সাথে সাথে আমি সবাই পিছনে থেকে উঠে গেলাম।
আচ্ছা,
এই ছিল আমার ঘটনা। এবং
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আমাদের আরো অনেক ঘটনা রয়েছে, আমরা কোনো কিছু না শেয়ার করে মন্তব্য না করে আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই খুব ছোট করে আপনার ঘটনাটা শুনবো আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার এগেইন। আসল ভাই, এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌত টিমের সদস্যরা সচিব ফরহাদ, ওরা এই ঘটনাটি কালেক্ট করেছে, আমাকে বলেছে সেটা শেয়ার করার জন্য, সেটাই বলছি। তো ঘটনাটি রাজবাড়ি জেলার, আমাদের আমার বাড়ি রাজবাড়ি জেলা, ওখান থেকেই আর কি সংগ্রহ করা, রাজবাড়ির পালসার পাড়া বেলগাছি গ্রামের ঘটনা এটি। তো সেখানকার এক ইমাম সাহেবের ঘটনা এটা। তো যাই হোক, খুবই অজপাড়া গ্রাম। তো ওই গ্রামে বেশ অনেকদিন আগে তাবলিগ জামাতের একটি দল ওই মসজিদে যায়। তো মসজিদে যাওয়ার পর ওখানে ওনারা দিনের ওই দাওয়াতগুলো করতে থাকেন। তো একাই হয় ওখানে একটা হঠাৎ মসজিদে ঠিক রাতের বেলা একটা লাশকে গোসল করার মানে করানোর জন্য নিয়ে আসা হয়। তো লাশটি মানে প্রতিপক্ষের হাতে মানে খুবই মানে নৃশংসভাবে খুন হয়েছিল। তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টম করে লাশটি নিয়ে আসে, পরিবারকে হস্তান্তর করে বলে যে রাত্রে যেন দাফন করে দেওয়া হয় লাশটিকে, লাশটার অবস্থা ভালো নয়। তো যখন লাশটিকে নিয়ে আসা হয় মানে এমনভাবে আসলে শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওটাকে গোসল করানোর মতো কেউই মানে সাহস পাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এখন মসজিদে যখন তাবলিগ জামাতের লোকেরা আসেছেন তো ওনারা বললেন যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমরাই এই কাজটা করতে চাই, আমরাই এটাকে গোসল দিয়ে জানাজা করে আমরা কবর দিয়ে দিই, আপনারা শুধু সাথে থাকেন আর কি। তো ঠিক আছে, ওনারা এই কাজটি করলেন। কাজটি করে ওনারা ইমাম সাহেব ওই সাথে ছিলেন না, কারণ জানাজা উনি খুব ভয় পাচ্ছিলেন আর কি। সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারা সবকিছু দাফন কবর শেষ করেন। তো যাই হোক, প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকেরা ওনারা কাজ শেষ করে চলে যান, 3-4 দিন পরে মসজিদ থেকে চলে যান। তো মাসখানেক পর থেকে শুরু হয় ওই ইমাম সাহেবের সাথে মানে ঘটনা, কারণ উনি যে মসজিদে মানে নামাজ পড়াতেন ওই মসজিদেই উনি থাকতেন, মসজিদের পাশে ছোট একটি মানে রুমের মতো ছিল ওখানে উনি ঘুমাতেন, আর মসজিদের সাথে একটা বড় কবরস্থানের মতো আছে। তো ওইখানে ওই মসজিদ থেকে একটু দূরেই একটি লাশ গোসল করানোর জন্য একটা আলাদা ঘরও রয়েছে।
আচ্ছা,
তো উনি রাতের বেলা হঠাৎ করে শুনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করানোর শব্দ আসছে, মানে পানির শব্দ, মানে কোনো মানুষ কথা বলছে এরকম শব্দ। তো উনি চিন্তা করলেন এত রাত্রে ঘরের চাবি তো তার কাছে, কিন্তু কে এর ভিতরে ঢুকলো? উনি সাত পাঁচ না ভেবে বের হয়ে আসেন। তো বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে দূর থেকে শুনছেন ঠিকই ওই ঘর থেকে শব্দ আসছে, কিন্তু যখন কাছে গেলেন তখন আর কোনো শব্দ হচ্ছিল না। তো উনি এরকম প্রায় প্রতিদিন এরকম শুনতেন। তো যখন উনি অনেকের কাছে বিষয়গুলো শেয়ার করেন তখন সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই নয়। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকলেন। কিন্তু এই মানে এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওইভাবে কোনো লোক মারা যায়নি এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে যাননি। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন মানে এই ঘটনা যখন ঘটা শুরু করলো, তো এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা গেলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু ওখানে একজন মাত্র আলেম ছিলেন ওই গ্রামের মধ্যে, তো তারই জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে ডাক দেওয়া হলো। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন, জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, হঠাৎ করে লোকজন দেখলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন ইমাম সাহেব। তখন ধরাধরি করে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন, ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারিয়ে ফেললেন। শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক ডেকে এনে জানাজার নামাজটা পড়ানো হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জ্ঞান হারাচ্ছিলেন কেন বারবার? তো উনি ওই সময় কোনো উত্তর দেন নাই। ওই সময় উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটুকু বলে উনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু রাসেল ভাই উনি মানে এরপর থেকে স্টিল না, উনি জীবিত আছেন এখনো, এখন পর্যন্ত কোনো জানাজার নামাজ পড়াতে পারেন না। তার পিছনে কারণ উনি বলেছেন, যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান তখনই দেখেন ওই যে সেই ব্যক্তিটি যেই ব্যক্তিটির গোসল জানাজা পড়িয়েছিল তাবলিগ জামাতের ভাইরা, তো উনি তো ওটা করার নাই, জানাজা করার নাই ভয়ে, তো উনি দেখেন যে ওই লোকটি ওনার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরেন এবং উনি সেন্সলেস হয়ে যান। ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে, যিনি জানাজার নামাজ পড়াতে গেলেই ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ পড়ান না। এই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। তো আসলে মানে উনি যেহেতু একটা জানাজার নামাজ পড়েন নাই, ওনার মনে ভিতরে তার অপরাধ বোধ ছিল, সেখান থেকে যদি ওই জিনিসটা ওই এই দৃশ্যটা যদি ভুলও হয়ে থাকে বা এটা যদি তিনি হ্যালুসিনেশন হয়ে থাকে এটা যদি তার জন্য, তারপরে জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর। আর তার আগে ফার্নান যে ঘটনাটা বললেন সেটা যদি আমরা চিন্তা করে দেখি যে ফার্নান যে স্টোরিটা যে একটা আপনি যে বালিশটা নিয়ে শুয়েছেন যেটা পরিচিত বালিশ, প্রতিদিনের যার সাথে আপনার ঘুমানো ঘুমানো ঘুমানোর সময় আপনি প্রতিদিন যার সাথে থাকেন, সেই বালিশটা যদি হঠাৎ করে একটা ক্যারেক্টার হয়ে যায়, সেই বালিশটা যদি আপনাকে ধাক্কা দিতে শুরু করে বা আপনাকে এরকম মানে ভাবা যায় বালিশ, এটার মানে এটার পরে আমি আর জানি না যে কি বলতে হবে বা কি বলা উচিত। আপনারা এটা নিয়ে চিন্তা করুন। আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতি নিয়ে আমাদের আজকে লাস্ট ঘটনা শোনাবেন বাবু ভাই। আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
ফ্যাম। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। The night comes alive with Gramophone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 1.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত আসলে। এখন চলে যাবো সরাসরি আহমেদ বাবু ভাইয়ের কাছে, তার লাস্ট ঘটনাটা আমরা সরে আসবো। আপনারা সঙ্গে থাকুন বাবু ভাই, শুনি আপনার ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনা হচ্ছে রাহাত ভাইয়ের ঘটনা। খুব সিরিয়াস টাইপের একজন মানুষ, যে কোনো একটা সার্ভিসে ছিলেন যেটা হচ্ছে খুব সিরিয়াস গম্ভীর, মানে একটু গম্ভীর টাইপের সার্ভিস, যেটা নাম বললাম না। যাই হোক, উনি খুব এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো উনি আমাদের ঢাকার খুব কাছাকাছি যে কোনো একটা রিসোর্ট আছে, নাম বলা যাবে না, লোকেশন বলা যাবে না, সেখানে উনি শুনতে পান সেখানকার একজন ম্যানেজার ওনাকে বলেন যে আমাদের এখানে উদ্ভট কিছু হন্টেড কাহিনী ঘটে, আপনি আসেন। যেহেতু আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তা আপনাকে আমি ইনভাইট করছি। তো উনি তিনবার ওখানে গিয়েছিলেন এবং তিনবারের মধ্যে শেষের বার উনি যে ঘটনার সম্মুখীন হন সেটা বলছি। এর আগে দুইবার যখন উনি রিসর্টে গিয়েছেন এবং উনি সভাপতি যেহেতু অ্যাডভেঞ্চার করতে যেতেন, একাই যেতেন এখানে, এবং সভাপতি আসলে দল বেঁধে গেলে কোথাও এরকম খুব একটা দেখার সম্ভাবনা থাকে না। তো উনি এবং বেছে বেছে যেই একদম মানে আর কি একটু মানে দূরের যে রুমটা সেখানে উনি থাকতেন রাতে, আর স্বভাবত ওই রিসোর্টে রাতের বেলা মানুষ খুব কমই থাকতো। খুব একটা দুটা ফ্যামিলি এরকম হয়তো কখনো থাকছে, বা একটা দুটা মানুষ আর কি। তো দিনের বেলায় ঘুরে চলে যায় মানুষ বেশিরভাগ সময়। তো উনি যেটা করে, শেষবার যিনি গেছেন উনি যখন, তখন ওখানে রাতের বেলা উনি শুয়ে আছেন এবং রাত হচ্ছে, গভীর হয়েছে এবং উনি মানে অ্যাজ ইউজুয়াল ওনার মতোই আছেন। উনি সাধারণত কম্পিউটার ব্রাউজ বা কোনো ফোন বা ট্যাব নিয়ে বসতেন না আর কি, রাতের বেলা বসে বসে বই পড়তেন আর উনি চেষ্টা করতেন পরিবেশটা মানে দেখার। তো রাত তখন বেশ গভীর হয়ে গেছে রাসেল ভাই, রাইট একটার পরে এরকম সময় উনি বারান্দা বসেছিলেন। তো বারান্দার থেকে উনি খেয়াল করলেন হঠাৎ যে ওখানে দূরে মানে ওই রিসোর্ট থেকে প্রায়, রিসোর্টটা তো আপনার মানে বেশ ফাঁকা জায়গা আর কি, মাঠ আছে, মাঠের পর গাছগাছালি আছে। তো দূর থেকে দেখতেছেন কোথাও একটা আলো নাচানাচি করতেছে, মানে ওই গাছপালার ওই পাশ থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না। উনি ফার্স্টে মনে করছেন মনে হয় জোনাকি টোনাকি কিছু কিনা। তো এটা চিন্তা করে উনি মানে ওইটা নিয়ে এত মাথা ঘামান নাই। কিছুক্ষণ পরে উনি দেখতেছে আলোটা বেশ ডিফারেন্ট, লাইক কেউ যদি হাতে কোনো প্রদীপ বা কিছু নিয়ে যদি নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে যেরকম হয় সেরকম। তো উনি খুব কিউরিয়াস হয়ে গেলেন, উনি আস্তে আস্তে আপনার ওই উপর থেকে নামলেন, দোতলা ছিল, দোতলা থেকে আস্তে আস্তে নিচে নামলেন, নেমে গেট দিয়ে বেরোলেন। বেরো উনি আস্তে আস্তে ওই লনের বাড়িতে হাঁটতে শুরু করলেন। তো তখন একটা মাঠ পড়ে, মাঠ থেকে আলোটাকে আরো ভালো মতন উনি একটু ভিজুয়ালাইজ করলেন যে আলোটা মনে হচ্ছে মানে একটা কোন একটা চার কোনা, মানে কেউ লাইক একটা সার্কেল ঠিক না, স্কোয়ার কোন জায়গা ঘুরে ঘুরে বারবার ওটাকে ঘুরছে না, আবর্তন করছে। তো উনি ওটাকে ফলো করতে 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 আসলে মাঠ পার হলেন, গাছগাছালির ভেতর দিয়ে আলো ঠিক মতো দেখা যাচ্ছে না, এটা কি কোনো বাতি বা কিছু। তো দেখতে দেখতে একসময় উনি সেই পুকুর পাড়ে চলে আসেন, একটা পুকুর, সেখানে একটা পুকুর, সেখানে বাঁধানো ঘাট আছে এবং উনি যখন পুকুর পাড়ে আসছেন তখন আর আলোটা পুকুরের কোনো পাশেই নেই।
আচ্ছা,
মনে হচ্ছে ঠিক যেন পুকুরের ভেতর থেকে আসতেছে আলোটা। তো উনি হেঁটে 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 করলেন কি, ঘাটের কাছে গেলেন, সান বাঁচানো যে ঘাটটা, ঘাটের কাছে উনি দাঁড়ায় দেখলেন যে পুকুরের যে মানে যেখানে মানুষ পানিতে নামে সেই জায়গাটাতে মানে একটা আলো ছিল আর কি, আলোটা তপ করে নিভে গেল উনি যাওয়ার সাথে সাথে। এবং ফর এ লাইক এ গ্ল্যান্স, ফর এ মোমেন্ট ওনার মনে হলো যে ওখানে একটা মানুষ দাঁড়ানো ছিল। এবং উনি তো মানে আসলে বলছি যে একটা মানে একটা এমন প্রফেশন থেকে আসছেন যে এখানে ওনার এটা ভয় পাওয়ার কিছুই নেই, বাট উনি একটু মানে শকড হলেন তখন। যেরকম অন্ধকার রাত একটা মানে বেশি বেজে গেছে, ঝিঝি ডাকতেছে এরকম সময়, এরকম একটা ব্যাপার। আর উনি এই সময় আপনার একটা পাখির ডাক শুনলেন, জাস্ট লাইক লাইক কোকিল বা কিছু যদি ডাকে গভীর রাতে, হ্যাঁ ওরকম একটা পাখির ডাক শুনতে
চাচ্ছেন।
তো শুনে উনি অন্ধকারটা যখন একটা শুয়ে আসতো চোখে, তখন উনি দেখলেন যে পুকুরের মধ্যে একটা মেয়ে মানুষ দাঁড়ানো এবং বোঝা যাচ্ছে ওখান থেকে যে তার চুল অনেক লম্বা, মানে পানিতে ই হয়ে আছে আর কি।
আচ্ছা,
এবং ওনাকে বেশ একটু ফ্যাস ফ্যাসে গলায় নারী কণ্ঠ বললো পুকুরে আসতে, পুকুরে নামতে।
আচ্ছা,
অ্যান্ড উনি বললো যে ঠিক ওই মোমেন্টটাতে ওনার মনে হলো যে পা থেকে মাথা পর্যন্ত একটা শিরশিরে অনুভূতি, জাস্ট লাইক
খুবই স্বাভাবিক
মানে কিছু একটা ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে, মানে উনি ওনাদের নাই, সামথিং হি ইজ লুজিং সেন্স। এবং উনি হেঁটে হেঁটে উনি ঠিক নামা শুরু করলেন পুকুরে,
এবং মনে হচ্ছে মানে উনি ঠিক মানে
সম্মোহিতর মতো, যেটা ওই সম্মোহনের ব্যাখ্যাটাই উনি এভাবে দিচ্ছেন যে ওনার মাথা কোন চুলের আগা পর্যন্ত লাইক গোজ বাম্প হয়ে গেছে,
উনি আর ওনার মতো
মধ্যে নাই এবং উনি জাস্ট ওই কমান্ডটাকে ফলো করতেছেন। উনি হেঁটে হেঁটে করলেন কি, সেই দিয়ে নামছেন। তো নামতে নামতে যেখানে যে ওনার পাটা ছপাট করে পানিতে পড়ছে, ঠিক ওই সময় ওনার একটা সেন্স ফিরে
আসছে,
কারণ ওনারা না কিছু ওনাদের যে সার্ভিসে পোস্ট সাজেশন কিছু ব্যাপার থাকে, ওনাদেরকে পোস্ট হিপনোটাইজ সাজেশন টাইপের কিছু দেওয়া হয়, তো ওই ধরনের ট্রেনিং গুলো ভেতরে আছে। তো ওনার তখনই একটা সম্মিট ফিরে আসছে কি হচ্ছে। তো উনি ফট করে তাকালেন সামনে, দেখলো যে ওনার সামনে যে পানিটা ওটা একটু বেশ জোরে একটা আলোড়ন হলো, আলোড়ন হয়ে ওখানে মানে পানিটাই হয়ে আছে। তো উনি তখন বেশ চিন্তা করলেন যে কি হচ্ছিল ব্যাপারটা। তো উনি আস্তে করে পিছন ফেরেন আর ওখানে পানিতে যাওয়ার চিন্তা করেন না। তো উনি যখন চলে আসতেছেন তখন পেছন থেকে উনি শুনতেছেন ওরকম নারী কণ্ঠে বললো যে কি হলো আসলি না, এবং ওনার তখন আরেকবার গুজ বাম্প হয়েছে এবং উনি তখন কি করে জানেন ঝাড়ে মানে দৌড় দেওয়ার মতো চলে আসেন ফিরে। আসার পরে উনি পরদিন সকালে ওখানকার যে এই যে ম্যানেজার ওনাকে ডেকে নিয়েছিল, উনি তাকে বলছিল যে আসলে তোমরা যা বলো এগুলো সব বানোয়াট ঘটনা, আমি বিশ্বাস করি না যে এইসব হন্টেড ফন্টেড, এগুলো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বলো তোমরা। তো তাকে বলে যে আসলে কাল একটু জিনিস এসে এখানে এরকম এরকম ব্যাপার দেখছি। তো ওনাকে বলে যে আমাদের এখানে কিন্তু ওই কি আছে ওই ম্যানেজারটা বলে যে লাইক জল পিসাচ টাইপের জিনিস,
জল পিসাচ
আচ্ছা পানির পাশেই থাকে, দেখতে খুবই সুন্দর হয় এবং মানুষকে পানিতে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে,
এদেরকে বলে জল পিসাচ
এবং এরা থাকে। এবং পরবর্তীতে উনি বলেছেন, উনি অনেক কিছু স্টাডি করে দেখেছেন যে এরকম মারমেইড টাইপের জিনিসপত্র অনেক জায়গায় এক্সিস্ট করে, দে আর সর্ট অফ লাইক জিনস টাইপের কিছু এবং পানির আশেপাশেই থাকে, তারা দেখতে খুবই সুশ্রী হয় মানুষের কাছে। এবং আপনি যদি আগে অতীতের যদি কিছু ফলো আপ লোকগাথা বা এগুলো পড়েন সেখানেও কিন্তু বলে মারমেইড খুব সুন্দর হয়। সো ওনারও কনক্লুশন এটা যে উনি অবশ্যই বিশ্বাস করেন যে দেয়ার ইজ সামথিং এক্সিস্ট বিসাইড আস, এবং উনি বলেছেন যে এই জিনিসটাই উনি দেখেছিলেন আসলে সেখানে। রাসেল ভাই
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ বাবু ভাই, আজকের এপিসোডটা ওয়ান্ডারফুল একটা এপিসোড ছিল। আমি দেখতে পাচ্ছি যে আমরা দুষ্টভূতের দল একটা এই কথাটা লিখে একজন বেশ কয়েকজন খুব চমৎকার আইডিয়া পেলাম, তারা ছবি আপ করেছেন যেখান থেকে ভোক্তা শুনছেন সবাই মিলে তারা সবই ছবি আপ করেছেন, তাদের দেখে রিমিক্স রনি তারাও ঠিক একই রকমভাবে ছবি আপ করেছেন এবং তারা বলছেন যে আপনার এপিসোড মিস করি না কখনো এবং তারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে রয়েছেন। এবং আমি শিমুল সেনাল ধানমন্ডি থেকে শুনছি, আমাদের রেডিও ফুর্তির পেজ থেকে কিন্তু পড়ছি এগুলো, সাইমন কবির রাসেল আমাদের সঙ্গে আছেন, স্টোরিগুলো অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, এমডি ইমরান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাগর ভট্টাচার্য ইন্ডিয়া থেকে শুনছেন এবং তিনি এই মুহূর্তে অ্যাপ ইউজ করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে শহীদ খান, আমি খুব খুশি হই যদি আপনারা অ্যাপ দিয়ে শোনেন, শহীদ খান আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন, ছবি আপ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন আজকের এপিসোড ভালো লাগছে অনেক সোহেল রানা রাজ এবং তিনি আমাদের সঙ্গে আছেন, এই প্রথম আমি কমেন্ট করলাম, আপনার থেকে প্রিন্স বিশ্বাস লিখেছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সচিন মং মার্মা এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা মণি আমাদের সঙ্গে রয়েছেন, লিখেছেন ভূতফোন অনেক পছন্দ করেন, এস কে আনাম আমাদের সঙ্গে রয়েছেন, আবির আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সোহেল, আমাদের সঙ্গে রয়েছেন রোমেল হাওলাদার, এছাড়াও শুভ আমাদের সঙ্গে রয়েছেন, সুমাইয়া রহমান আমাদের সঙ্গে রয়েছেন, মাহমুদ রাসেল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমিন খান, তিনিও অ্যাপের ছবি আপ করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন জান্নাতুল ফেরদৌস মিম আমাদের সঙ্গে, এবং তিনি রয়েছেন আর ভয় চাই, আমার তার মানে বলতে চাইছেন আরো ভয় চাই। ওকে, আমি আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনিক এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জলি, এছাড়াও আমাদের সঙ্গে সুজন সখী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শাহিনুর রহমান এবং কমেন্টস পড়া হয়নি ভাইয়া, আপনার অ্যাপে ছবি আপ করেছেন দেখতে পাচ্ছি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আপনিও যদি থাকতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক কমেন্ট দিতে পারেন। আর আমরা ফেসবুকে আজকের অনেকগুলো এস এম এস এবং অনেকগুলো আপনাদের কমেন্ট টমেন্ট করেছি আর কি, আমি শেষ করতে চাই কিছু এস এম এস দিয়ে, আমাদের যারা এস এম এস পাঠাচ্ছেন, সানি কুমিল্লা থেকে এস এম এস করছেন আমাদের আশিক চাপাই থেকে, এছাড়াও শফিকুল আমাদের সঙ্গে রয়েছেন, আরিফ ইসলাম হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, জাগারিয়া এবং শামিমা রয়েছেন কুষ্টিয়া থেকে, বাহার খিলগাঁও থেকে রয়েছেন, আব্দুল রাজ্জাক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন এনাম, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শফিকুল, মৃদুল কান্তি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফরহান, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন মিতুল সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন। এবং আজকে আমরা যেরকম একটা স্পেশাল এপিসোড করলাম, কালকের এই এপিসোডটি আপনাদের মানে আগামী যে এপিসোডটি সেটা আরো বেশি স্পেশাল হতে পারে যদি আপনারা এখানে এসে ঘটনা শেয়ার করেন, আপনারা যদি চরম 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 সব ঘটনা পাঠিয়ে দিন আমাদের দেন আমাদের কাছে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুরু থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।